exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself. শুনছেন ABC রেডিও FM 89.2। শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আমাদের আজকের এই পর্বটা শুরু হয়েছে 7 জানুয়ারিতে, 7 জানুয়ারি 2018। নবম বছরে পদার্পণ করলো আপনার, আমার, আমাদের সবার ABC রেডিও FM 89.2। আর এই অনুষ্ঠানটা যাহা বলিব সত্য বলিবতে আমরা সাধারণত অপরাধ তুলে ধরি, আর অপরাধ বোধ তুলে ধরার চেয়ে আজকে বোধ হয় আনন্দ বোধ তুলে ধরতে পারলে ভালো হতো। কিন্তু তারপরেও যে কোনো আনন্দের দিনেও অপরাধগুলো ঘটিত হয়, আর তাই সবসময়ের মতনই চলবে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। চলুন মঞ্জুর কাছ থেকে জেনে আসি আমাদের আজকের অতিথির কথা। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ রেহান। সত্য বলার আলোকিত মঞ্চে আজ উপস্থিত হয়েছেন এমন একজন মানুষ যিনি নিজের মাধ্যমে অন্য মানুষের জীবনে আলো জ্বালাতে চান। এই মানুষটির নাম জিদান। 25 বছর বয়সী জিদানের জন্ম ঢাকা শহরেই। জিদান পেশায় একজন লেদ মিস্ত্রি, বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন। জিদানের প্রিয় খেলা ক্রিকেট, আর প্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা। জিদান তার জীবনের কোন সত্যগুলো আজ আমাদের জানাতে এসেছেন তার পুরোটুকু শুনতে চলে যাচ্ছি রেহানের কাছে।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself. থ্যাংক ইউ মঞ্জুর আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এবারে সরাসরি চলে আসবো আমি, আমাদের সাথে আছে জিদান। আমরা তার আসল নাম প্রকাশ করছি না, নানান কারণে আমরা তাকে জিদান নামেই প্রকাশ করছি। জিদান, আপনি কেমন আছেন?
জি, আমি ভালো আছি।
তো আপনি আমার সাথে, আপনার কথা হয়েছে আমরা অন এয়ারে আসার আগেও কিছুটা, তো আপনি বলছিলেন যে আপনার এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি চান না আপনার মতন করে জীবনটা কেউ আগাক।
হ্যাঁ,
তাই না?
ইয়েস, আমি এটাই চাই যে তো আমার ভুল ভ্রান্তি যে মানুষ শিখুক কেন মানুষ কিভাবে নেশার সাথে জড়িত হয় এবং কেন মানুষ অন্যায় করে। ভুলের মাধ্যমে সবকিছু হয় ভুল। আমি বলতে চাই এইটুকু, মানুষ যখন ভুল এবং আপনার অপরাধ জগতে যায় তখন কিন্তু পিছিয়ে কি হইতাছে, কেন হইতাছে, তখন কিন্তু দেখার বিষয় না।
যাই হোক, আমরা অনেক অনেক তত্ত্ব কথা বলে ফেলেছি, আমরা আমাদের মধ্যে অনেক আলোচনা করে ফেলেছি, কিন্তু আমরা এখন আর আলোচনা যাব না। আমরা যা করব সরাসরি জিদানের ছোটবেলা থেকে শুনতে শুরু করব যে তার জীবনে অপরাধ কিভাবে আস্তে আস্তে করে প্রবেশ করে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সাথে সবসময়ের মতনই থাকবেন ডক্টর তাজুল ইসলাম। একদম শেষের দিকে উনি আমাদেরকে জানাবেন যে আমাদের আজকের সাইকোলজিক্যাল অবস্থানটা কোথায় আমাদের আজকের অপরাধীর। যাই হোক, এখন আমরা চলে যাব যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মূল পর্বে। তাহলে জিদান, আপনি শুরু করুন ঠিক যেখান থেকে আপনার মনে আছে।
আমি যখন, আমার বাসাটা হচ্ছে গিয়ে সাইদাবাদ এলাকার পিছনে।
আচ্ছা,
আমার বাসাটা এমন একটা জায়গায় যে আমার বাসার পূব দিকে এক্সপোর্ট, ডান পাশে এক্সপোর্ট, মানে নেশা
স্পট বলতে আপনি বোঝাচ্ছেন যেখানে মাদক খুব বেশি ভাবে পাওয়া যায়।
এবং এক্সপোর্ট আপনি বলতে গেলে স্পট গুলা বড় ধরনের স্পট।
আচ্ছা,
বিশাল বিশাল স্পট গুলা। হ্যাঁ,
মানে সিদ্ধ যে এখানে পাওয়া যাবেই।
হ্যাঁ, আপনার যদি কিছু হোক, মানে এখানে বাংলাদেশের মানে কিছু নাম করা আছে, কিছু যাক আমি নামগুলো বলতে চাই না, যেটুকু বলতে চাই যে আমাদের এখানটায় আপনার অহরে অহর, মানে এখনো আপনার অহর নেশার তো মাদক দ্রব্য এখানে পাওয়া যায়। কিন্তু আমার বাসাটা হচ্ছে আমি এমন একটা জায়গা থেকে আমি বড় হয়েছি যে আমি স্কুলে যখন যাই স্পোর্ট দিয়ে যাই, আমি যখন বাসায় আসি তখন স্পোর্ট দিয়ে আসি।
আচ্ছা আচ্ছা।
এখন আমি যখন বাজারে যাই স্পোর্টের আমি দেখতে পাই, স্পোর্টের পর রাস্তার উপর স্পোর্ট। এবং মাঝে মাঝে আমি যখন বাজারের থেকে আসলাম, কিন্তু আমি ঘুরতে যাই খেলতে যাই, তখন দেখি মনে করেন স্পোর্ট এবং গোলাগুলি হয়ে যাচ্ছে, পিস্তল নিয়ে দৌড়াদৌড়ি হয়ে যাচ্ছে।
এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমি আমার শ্রোতাদের বলতে চাই যে এই ঘটনাগুলোর কারণে অনেক হয়তো ভাবতে পারেন যে না, আমার পাশেও তো এরকম স্পট ছিল, আমি তো এরকম অ্যাডিক্টেড হইনি বা আমি তো এভাবে করিনি, কিন্তু ব্যাপারটা তেমন না। মানুষ আশেপাশে যা দেখে ওইটাতে মানুষ অভ্যস্ত হয়ে যায়। আপনার কাছেও নিশ্চয়ই নেশা করা, গোলাগুলি হওয়াটা খুব নর্মাল ব্যাপার হয়ে গেছে।
হ্যাঁ, আমার কাছে এটা মানে কোনো ব্যাপার না। মানুষ কিন্তু দেখ শিখছি। আমাদের এখানে একটা সরকারি স্কুল, তো ওইখানে স্কুলে আমি পরেই আমার ফ্রেন্ড সার্কেল, তো আমি স্পোর্ট এর মাঝখান আমি চলাফেরা, আমি স্কুলে যাই স্পোর্ট দিয়া আসি স্পোর্ট দিয়া। তো আমার কাছে মাদকের জীবন, আমি যখন ছোট তখন আপনার 100 টাকা করে ফেন্সিডিল বিক্রি হইতো।
ছোট বলতে কত বছর বয়স?
আমি তখন ফোরে পড়ি, ওই সময়ের কথা বলতে। তো আরেকটা কথা, আমি কিন্তু যখন স্কুল থেকে আমি বিকালে আসতাম 5টায়, আয়সা খাওয়া দাওয়া করে কোনো মতো আর কি, মানে আবার বেরিয়ে যেতাম, ওই স্পোর্টে আমি কিন্তু বিং খেলতাম। বিং খেলতাম?
কি খেলতেন?
মার্বেল, মার্বেল, এটাকে আমরা বিং বলি।
আচ্ছা,
তো এই মার্বেল খেলতাম। তো স্পোর্টে কিন্তু আমার সামনে আমি খেলতেছি, আমার পাশে আশেপাশে এই ফেন্সিডিল বোতল, তারপরে গাছার পোটলা টুলে।
স্পটটা আপনাদের খেলার জায়গা ছিল? খেলার জায়গাটা আপনাদের
মানে রেল লাইনের পাশে, তো তো এখানে কিছু খালি জায়গা আছে, তো আমরা ওইখানে আমি ওইখানে খেলতাম, রেল লাইনের কিনারে খেলতাম। আমাদের ওখানে গরু টুরু পালতো, বট গাছ ছিল, মানে ওখানে আমরা খেলাধুলা করতাম সবাই। তো আমি কিন্তু বিড়িং খেলতেছি, মার্বেল খেলতে, স্পোর্টের ভিতরেই আমার সামনে মানুষ আইতাছে, খাইতেছে, আমাকে যে ডিউ নাথিং। তো এরকম দেখতে দেখতে আমার, আমি তখন ফোরে ফাইভ থ্রি আমি পড়াশোনা করি আর কি, ফাইভে যখন আমি পরীক্ষা দেই আমার খেয়াল যতটুকু আছে আমি এটুকু বলতে পারতাছি। তো ফাইভে আমি পরীক্ষা দেই, দিব কিন্তু ফাইনাল পরীক্ষা দিব আমি আর স্কুলে যাই না। তো ঘুরি ফিরি এরকম, তো ওই বন্ধু বান্ধবই আমার খেলার নেশা। তো আমার একটা ফ্রেন্ড যেমন আমার পাশের এলাকা করাচি টোলা বলে, ওখানে আমি যাই, ওখানে এক ফ্রেন্ড ওর থাকে, তো ওর সাথে আমি যাই। ও কি করে, ফেন্সিডিল বিক্রি করে আমাদের যে বাজারটা আছে, বাজারটা একটু সামনেই ফেন্সিডিল বিক্রি করে। এটা আপনার আমি যখনকার ঘটনা বলতেছি, এটা হলো 2000 সালের ঘটনা। তো ফেন্সিডিল বিক্রি করে, আমি ওকে বললাম যে তুই এত টাকা কোত্থেকে আনিস, আমাদের যে মার্বেল খেলি, আমার ব্রিং খেলি, তো ভালো টাকা নিয়ে আসে কোত্থেকে, জানি টাকাই নেয় না। তো আমাদের সাথে মানে আমরা জুয়া খেলতাম, ব্রিং যার কাছে বেশি থাকতো ও আবার কিনা নিত। তো কোত্থেকে এত টাকা, আমার একটা কৌতূহল জাগে যে ও কিভাবে এত টাকা আনে। ও তো আমার তো একই সাথে, একই বয়স, একই সার্কেল। তো ও আমাকে একদিন বলে, তুই এক কাজ কর, তুই আমার সাথে কালকে আয়, তুই আমার সাথে সারাদিন থাকবি, থাকার পরে তোরও আমি রাত্রে সন্ধ্যাবেলা 100 টাকা দিব। 100 টাকা আমার কাছে অনেক, 100 টাকা ওই মুহূর্তে আমার কাছে অনেক, কারণ আমি ওই সময় আমার বাবা মার কাছে 2 টাকা 1 টাকা চাইতাম, কান্নাকাটি, আম্মু 1টা টাকা দাও, মা 1টা টাকা দাও, বাবা 1টা টাকা দাও। তো আমার 1টাকা দিলে আমি অনেক খুশি, 1টাকা দিয়ে আমি ওসম আমার খেলাতে আমি 10টা ফুল বিস্কুট কিনতাম, তো ওগুলা খাইতাম। তো বিস্কিট না কিনে আমি ব্রিং কিনতাম, 5টা ব্রিং 1টাকা দিয়ে কিনতে পাওয়া যেত। তো আমি 1টাকা 2টাকা করে ব্রিং কিনে খেলতাম। তো ও আমার বন্ধু আমাকে যখন অফার দিল যে তুই আমার সাথে আয়, তোর আমি 100 টাকা দেবো। তো 100 টাকা কিন্তু আমার কাছে বিশাল, মানে স্বপ্নের মতো একটা ব্যাপার
একদম।
তখন আমি 100 টাকা লুবে আমি ওর সাথে যাই। তো ও কি করে, একটা শর্ট প্যান্ট হাফ প্যান্ট আর কি, তখন স্কিন জিন্সের প্যান্ট গুলো নতুন বের হয়।
আচ্ছা,
তো ও দেখলাম অনেক ঝিকঝাক ভাবে, ঠিক আছে, বয়স আমার ছোট, আমার স্বাস্থ্য ছিল তখন। তো ও ফেন্সিডিল বিক্রি করি, ও কি করলাম 10টা করে পাতা, ও মানে একজন আছে আমাদের বড় ভাই, নাম বলা যাবে না, উনি ওর কাছে টাকাটা বুঝা দিতে, 1000 টাকা, তুই এই জায়গা থেকে এই 10টা পাতা মানে 1টা পাতা নিয়ে আসবি, আইনা এখানে রাখবি,
বলতে
মানে 10টা ফেন্সিডিলে বান দিলে একটা পাটা বলা হয়, যে একটা পাটা নিয়ে আসবি, তো ওটার ভিতরে 10টা ফেন্সিডিল থাকে, একটু পাশে আর একটু পাশে, যেমন আমি করাতে চললে আমার বন্ধু থাকে, ওর পাশে আবার একটা বন্ধু এলাকা আছে, ওইখান থেকে নিয়ে আসতে হয়। তো ওই আমার ওই বন্ধুই কোমরে করে একটা পাটা নিয়ে আসতো, আমি সাথে সাথে যাইতাম, যাওয়ার পরে এই পাটা নিয়ে আসতাম না। তো ও কি করতো, চালের ভিতরে রেখে দিত, তো কাস্টমার আসতো, কাস্টমার আসলে এই 1টা করে দিত। এই ওইখানে
ওই স্পটে,
হ্যাঁ স্পটে
যেখানে আপনারা মার্বেল খেলতেন,
হ্যাঁ ও রেলেনের এই পারে আমি মার্বেল খেলতাম, ওই পারে আরেকটা স্পোর্ট।
আচ্ছা,
আমাদের এখানে স্পোর্টের অভাব ছিল না, তো ওই পারে আরেকটা স্পোর্ট, তো ওইখানে ও বিক্রি করতো। তো যাইতাম, আমি যাওয়ার পরে আপনার ওখানে ফেন্সিডিল বিক্রি করে ও আমাকে একদিন, প্রথম দিন 100 টাকা দিল,
যেদিন প্রথম আপনি ওর সাথে গেলেন,
ওর সাথে গেলাম, কিছু
করি না, সে ওই এক পাটা নিয়ে আসলো আপনার সাথে গিয়ে,
এরকম না, ওরকম 4-5 পাটা বিক্রি করলো।
আচ্ছা,
বিক্রি করার পরে ও দেখতাম ওর হাজিরা দিত আপনি 200 টাকা, আর আমার ও যে বড় ভাই আছে ওর বলছে ও কর 100 টাকা দিলে, আচ্ছা ঠিক আছে ওর থাক। তো আমার ডিউটিটা ছিল যে কাস্টমার আসলে, যেমন এই স্পোর্টের একটা গুল্লি, তো কাস্টমার সবাই ওই সামনের দিকে, বড় স্পোর্টটা আছে ওইখানে চলে যেত। আমার ডিউটি ছিল যে আমাকে কাস্টমার আসলে আমি বলতাম ভাই আমার কাছে আছে নিয়ে যান।
আচ্ছা,
বুঝছেন, আমাকে এইটার একটা ডিউটি দেওয়া হয়। তো আমি না আমার ওরকম, আমি বুঝতাম যে এরা তো ফেন্সিডিল, আমি তো জানি যে এরকম মানুষ ফেন্সিডিল খায়,
যেহেতু আপনি ছোটবেলা থেকে স্পোর্টে আশেপাশে খেলাধুলা করেন।
হ্যাঁ, তো আমি এরকম দেখা, তো আমার ডিউটি ছিল এটাই যে আমি লোক ধরে আমি বলতাম ভাই আমার কাছে মাল আছে, তো ওইগুলিতে ঢুকাইতাম, ওই কাস্টমার সোজা না যেতে দিয়া, মানে বড় স্পিড না যেতে দিয়া আমি আমার রাস্তায় রাখতাম। তো আমার ডিউটি ছিল এটা। তো আমাকে এরকম প্রায় আমি 4-5 দিনে, এক সপ্তাহের মধ্যে এরকমই করি। ও আবার কি করতো, ও আমাকে না জানে একটা কাজ করতো, যেমন ধরেন কাস্টমাররা ফেন্সিডিল খাওয়ার পরে বোতলটা ফালাই দিত, ও কি করতো বোতলটা রাখতো, রাইখা সব বোতলগুলো জমাইতো, জমানোর পরে এই 2 ফোঁটা 3 ফোঁটা করে নিচে রয়ে যেত, এগুলো মানে কি করত, জমাইত, জমায় মনে করেন একটা ফুল বানাইতো, সব সব বোতল গুলা
মিক্স করে
যে দুই তিন ফোঁটা করে জমছে ওগুলা সব জমাইতো, একটা বোতল ফুল করতো এরকম সারাদিনে, এরকম একটা দুইটা হয়ে যেত বোতল, ওই দুই ফোঁটা তিন ফোঁটা করে আমার জমাইতো, কিন্তু ও আমার এটা দেখাইতো না। তো আমি তুই ভিতরে ময়দার ভিতরে যাই কি করস, এই বোতল গুলা ফালাস, আবার সন্ধ্যার পরে গিয়ে ওখানে এইগুলো কি করস, তুই কি করি মানে যখন আমার কৌশল বেড়ে যায় ও ভিতরে গিয়ে কি কর, তো আমাকে বইলা দেয়। তো বলার পরে আমি বন্ধু দোস্ত আমার তুই এগুলো কর, তুই বাইরে ডিউটি কর, আমি ফাঁকে ফাঁকে যাই, আমি বোতল দিয়ে জমা মনে দুইটা একটা ফোঁটা করে, যখন এক বোতল পুরো হয়ে যেত তখন মুখা লাগাইতাম, মুখা লাগানোর পরে আপনার ওই যে আমাদের কাছে পাতা ছিল, পাতাতে দশটা বোতল থাকতো, ওখান থেকে ওই যে জমানো বোতলটা আমরা ওই পাটার ভিতরে ঢুকাই দিতাম, ঢুকাই দিলে ওইটা বিক্রি করে হারাইতাম, এবং ইনটেক একটা বোতল ওইখান থেকে একটা নিয়ে নিতাম, নিয়ে আমি আলাদা আমার কাছে দিত, আমি ওইটা বিক্রি করে আলাদা ওই টাকাটা সেভে রাখতাম, এটা মালিক জানতো না, এটা হইলো আমাদের আলাদা একটা ইনকাম।
দেখেন এক বোতল এক্সট্রা ইনকাম,
এক বোতল দুই বোতল এরকম ইনকাম হয়ে যেত, মানে সবার যে জুটাটা আছে ওইটা একজন খাওয়া দিতাম।
মাদক জিনিসটাই ভেজাল, তার মধ্যে আরো ভেজাল,
আরো ভেজাল। তো এরকম করতে করতে থাকি, তো এরকম আমার বন্ধুর হঠাৎ একদিন পুলিশে ধরে নেওয়া জায়গা, তো পুলিশে ধরে নেওয়া জায়গা আমি দেখে না ভয় পাই যাই।
পুলিশ কিভাবে কোথা থেকে ধরে?
ওই স্পট থেকেই,
স্পট থেকে,
যেমন আপনার আমরা তো বড় স্পোর্টের যে কাস্টমার গুলো ঢুকতো আমরা ওইখানে, আমরা ওই কাস্টমার গুলো কিন্তু আমরা ধরতাম, আমাদের ওই বড় স্পোর্টের লোকেরাই আমাদের কট খাওয়া দেয়।
আচ্ছা, তারাই খবর দিছে।
হ্যাঁ, কিন্তু আমি কিন্তু প্রথম ফার্স্ট এই পুলিশ, পরে যখন ধরে কিছু মাইট টাইট দেয়, পরে ওটা মনে করেন আমাদের মালিক আর ওই বড় স্পোর্টের মালিক, ওরা মেকআপ করে পরে আমাদের লোকটা আমার ফ্রেন্ডারে ওটা ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পর কিছু মানে জরিমানা টরিমানা করে ছেড়ে দেয়। আমি তো ভয় পাই যে আমি কই বন্ধু,
জরিমানার আরেকটা নাম আছে ভাই, ওটা নাই বললাম।
তো আমি কই বন্ধু আমি তো আর যাবো না, কারণ আমি ফার্স্ট এই দেখি যে পুলিশ ওরে ধরে।
এবার আপনার মনে ভয় ঢুকছে?
ভয় ঢুকছে, কিন্তু ও দেখলাম গাড়ির থেকে নেমে আইসা আমাকে, আমি ওর সাথে কথাবার্তি বলার পরে আবার স্টার্ট হয়ে গেল, ঘন্টা দুই ঘন্টা মনে করেন যাওয়ার পর।
আপনার কাছে কি জিনিসটা বাহাদুরি মনে হচ্ছে? এখন কি মনে হচ্ছে ওই ছেলেটা এই কাজটা কি পুলিশের কাছ থেকে বের হয়ে এসে আবার মাদক ব্যবসা জড়ানো, এটা কি বাহাদুরি ছিল নাকি নির্লজ্জার কাজ ছিল?
এটা অত্যন্ত নির্লজ্জার কাজ ছিল, এটা বাহাদুরি না, এটা নির্লজ্জার কাজ। তো আমি না দেখে ভয় পাওয়ার পর ও আমাকে বলল তুই এক কাজ কর, তুই এখানে ডিউটি করতি, তুই এখানে ওই সামনে যায় দাঁড়াবি, কেন দাঁড়াবি দেখবি পুলিশের কোন গাড়ি আহে কিনা।
আচ্ছা,
তো এরকম করতে করতে একদিন আমাকেই ধরে ফেলায়
পুলিশ।
হ্যাঁ,
তখন কি আপনার সাথে জিনিস ছিল?
না, আমার সাথে জিনিস ছিল না, কিন্তু আমাকে ধরে ফেলায়। আমি যে ধরে আমি উনারই কিন্তু বলতেছি ভাই আমার কাছে মাল আছে, হ্যাঁ আমি মাল নিতে আসছি, তো আমার ধরে গেছে ওর আগে উঠা ভিতরটা দেখতেছে। তো ওমর দায় সাথে আমার বন্ধু একটু পরে গাড়িতে আমার লগেই।
আচ্ছা,
ওই দিন কট খাওয়ার পরে মনে করেন আপনার, হ্যাঁ আমাদের প্রায় থানার কাছাকাছি মানে বড় অঙ্কের একটা এমন দাবি করা হয় সেদিন।
আচ্ছা,
তো
জরিমানা।
হ্যাঁ, মূল উদ্দেশ্য হচ্ছে কি, ভিতরে যে স্পটটা বড় মালিকের, ওনার ডিস্টার্ব হয়ে যাচ্ছিল, ওনার মাল কম চলতেছিল
আমাদের কারণে। এই মুহূর্তে আমাদের বিরতির ঘন্টা বেজে গেছে, আর বিরতির ঘন্টার পরে আমরা বাকি অংশটুকু শুনব। এতটুকু বলতে পারছি যে আজকের যাহা বলিব সত্য বলিবতে আমরা একজন অপরাধীর কাছ থেকে, জিদানের কাছ থেকে, মাদক ব্যবসা নিয়ে বেশ কিছু ইনফরমেশন পাচ্ছি, যেখান থেকে আপনার অনেক কিছু জানার আছে। মাদক ব্যবসা কোন জায়গাগুলোতে চলে, স্পটগুলো সাধারণত কি ধরনের হয়, আপনি যে এলাকাটা দিয়ে যাচ্ছেন সেই এলাকায় আপনার দিকে যে নিজে থেকে এসে খাতির করতে যাচ্ছে সে কি আসলে আপনার কাছে মাদক বেচতে চায় নাকি কি করতে চায়, সেই অনেক কিছু বোঝার ব্যাপার আছে, অনেক কিছু জানার ব্যাপার আছে। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে তাহলে আমাদেরকে ফোন করুন। ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন, আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, জিদানকে নিয়ে ফেরত আসছি ছোট্ট একটা বিরতির পরেই। Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনলি অন এবিসি রেডিও 89.2 এফএম এন্ড দিস ইজ রেহান আমি রেহান আছি আপনাদের সাথে এবং থাকবো একদম শেষ পর্যন্ত অর্থাৎ ঠিক রাত একটা পর্যন্ত আর আমার সাথে যে থাকবে সে এখনো আমার সাথেই আছে আমার সাথে জিদান আছে এবং জিদানের কাছে আমরা শুনছিলাম যে মাদক মানে কি বলবো স্পট যেটাকে সে বলছে বা যেখানে মাদক খুব বেশি অ্যাভেলেবল এইরকম একটা জায়গায় যদি কারো বড় হতে হয় তাহলে পরিণতিটা আসলে কোন দিকে আগায় আর এছাড়া অনেক কিছু আমরা শিখছি জানছি জরিমানা দিতে হয় কোথায় কোথায় কিভাবে কেমন করে সবই আমরা জানবো আস্তে আস্তে তবে আমাদের উদ্দেশ্যটা আপনাকে অপরাধগুলো জানানো নয় অপরাধের কারণে যে পরিণতিটা সেটা জানানো তাই খেয়াল করে শুনবেন জিদান যেখান থেকে বলছিলেন সেখান থেকে আবার শুরু করুন যখন দুজন একসাথে ধরা পড়লেন তারপরে
তারপর আমি ওর ভয় দুজন একসাথে ধরার পরে আমি এই কাজটা ছেড়ে দিই
আচ্ছা
ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমার আবার ওই লোভটা আবার ভিতরের থেকে জেগে উঠে
আচ্ছা
মানে কষ্টটা আমি কিছুদিন আমি অনেক টাকা ভাঙি যখন আমার সাথে কাজ করি আমি খুব টাকা ভাঙি কিন্তু অভ্যাসটা আমার রয়ে যায়
টাকা ভাঙার
অভ্যাসটা তখন কিন্তু আমি আমার আম্মুর কাছে আমি একটু টাকা যখন এক টাকা চাইতাম তখন আমি চাই দশ টাকা বিশ টাকা তা আমার আব্বু আম্মু এটা একটা সন্দেহজনক করতেই পারে যে আমার ছেলে পড়ালেখা করে না
অলরেডি কোন রকম কোন নেশা করছেন নাকি শুধু জুয়া খেলছেন
না ও সময় শুধু আমি জুয়া খেলি ওই সময় একটা সিগারেটও খাই না
আচ্ছা
তো আমার ওই ফ্রেন্ডের সাথেই তো আমি ওর সাথে একদিন হঠাৎ এই জুয়া খেলতে আমি কিন্তু ব্রিং খেলা ছেড়ে দিছি
আচ্ছা
এখন কিন্তু আমি ডাইরেক্ট অনলি ব্রিং এর বদলে টাকা দিয়ে জুয়া খেলি
আচ্ছা
টাকা দিয়ে মানে যেমন একটা কোড আছে কোডের ভিতরে ব্রিং ধরতাম
আচ্ছা
মার্বেল ধরি না
যেখানে মার্বেল ধরতেন সেখানে এখন টাকা চলে আসছে একদম পুরো দস্তুর জুয়া
আমি ওখানে সময় আমার খুব লোভ বেড়ে যায় জুয়া হারলে আমার খুব রাগ লাগে তখন আমি চিন্তা করি আরো খেলবো তেরকম করতে করতে আমার ওই বন্ধুর কাছে আমি আবার যাই যাওয়ার পরে হ্যান তেন এরকম তো ওই মধ্যে আবার আমার বন্ধুটা অন্য আরেক মালিক ধরে
আচ্ছা মানে তখন সে ওই মালিকের কাজ ছেড়ে দিয়ে অন্য আরেক মালিক ধরে
আমাকে ওই মালিক টেনে নেয় কাছে যে তুমি এখন ও বাদ তুমি আমার কাজ করো
মানে সরাসরি এখন তুমি বেচো
এখন আমি পুরো আমি আবার কি করলাম দেখেন আমিও আরেকটা ছেলেকে এভাবে নিলাম পাহারা দেওয়ার জন্য শুধু ডিউটি পাহারা দিবি তুই তোর আমি 200 টাকা দিব আর ওই বোতলে কেমনে কি করতে হয় যে জুঠা গুলা জমা একটা ফুল করবি ওরা দিতাম যে এইটার টাকা দিয়ে ওরা আমি যাইতাম আর ওর যে হাজিরাটা ওইটা আমার পকেটে আর আমার হাজিরাও পকেটে তখন আমার হাজিরা হইল 400 টাকা
আচ্ছা
তো এইভাবে শুরু করতে হতে তো একদিন এমন মনে করেন পুলিশের চাপ পড়ে যে
আমাদের মানে ওই চাকরিটা মানে ওই চাকরিটা বলবো না এই ক্রাইমটা আপনি করা শুরু করলেন শুধুমাত্র জুয়া খেলার জন্য
হ্যাঁ তো ছেড়ে দেই ওই মালিকের চাপ ধরা খাওয়ার পরে মনে
আচ্ছা এই সময় আপনার বাবা মার কি অবস্থা তারা কি কি কাজ করছে
হ্যাঁ আমার বাবা মা জানে যে আমি সারাদিন ওই ব্রিং
আপনার বাবা কি করতেন তখন
আমার বাবা অ্যাকচুয়ালি মনে করেন কিছু করেনি উনি যুদ্ধের পর থেকে উনি বাড়িতে বসা আমাদের ফ্যামিলিটা খুবই তেমনই না আমরা নিম্ন উপর বলতে গেলে গরিব ধরে আমার মা একটা খুব গৃহিণী আমার মাটা হলো গিয়া
তাহলে আপনাদের সংসার চলে কিভাবে
আমাদের সংসার চলে কিভাবে এটা হলো কথা আমার বাবা এমন একটা বোকা যে দেশের বাড়ির জায়গা জমি বিক্রি করে না আমাদের পালছে সংসার চালাইছে কিন্তু উনি
কোনো কাজ করেন
হ্যাঁ কোন স্বাধীনের পরে তো আমার আম্মু বলতো যে এইভাবে তোর জীবন চলে না তো আমার আব্বু স্বাধীনের পর পর কিছু কাজ করছে বলে তো উনার জানি না উনি কেন কাজ করেন হয়তো আমাদের বংশটা আবার অন্য ধরনের একটু যাই হোক উনি করেন এটা উনার ব্যাপার
এটা আমি কেন জানতে চাচ্ছিলাম যে যথেষ্ট টাকা পয়সা পারিবারিক ভাবে না থাকলে তো একটা মানুষের জুয়া খেলার চিন্তা আসাটা কেমন যেন আপনার তো আপনার পরিবারের জন্য অনেক কিছু করার ছিল আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য যদিও আপনার বাবা কিছু করেননি তারপরেও আপনি ওই অবস্থায় শুধু জুয়া খেলার জন্য ক্রাইমে জড়াই গেলেন আপনার পরিবারের কথা কিন্তু আপনার বাবার মতন আপনিও চিন্তা করেননি পরিবারের প্রতি আপনার একটা দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে আপনার কখনো কাজ করতে ইচ্ছে করেনি কিন্তু জুয়া খেলার জন্য আপনার ক্রাইম করতে ইচ্ছে হয়েছে
হ্যাঁ আমার ক্রাইম তো আমি ওই সময়টা তো আমি মাত্র 5 পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা তো দিই নাই ওই সময় আমার বয়স হিসেবে কতটুকু হতে পারে আমার কিন্তু এরকম ধ্যান খেল নাই তো এরকম আমার ফ্রেন্ড সার্কেলের ভিতর মানে ও কয়েকজন ছিল ওরা কিন্তু ওই আমারই ফ্রেন্ড ওরা কিন্তু আরো একটু বেশি উন্নত দেখতে আমি তার বেশি টাকা পয়সা ভাঙতো তা আমি কিন্তু ফলো করতাম ওদেরকেই ওরা এত টাকা কেন পায় আমার এক বন্ধু তো ফ্রেন্ড আমি যা করছে এরকম রানিং আমি চলতেছি এটাও শেষ তো এটা আমি ফলো করি কিন্তু আমার বাবা মা কিংবা আমার ফ্যামিলি কি করতে আছে অভাব আছে কিংবা কি কেমনে কি এটা আমার
মাথায় নেই
আমি সকালে বের হই সন্ধ্যাবেলা যেই আমি মাইর দৌড়ি খাই খাওয়ার পরে আম্মা মারে আমার আব্বু আমারে কোনদিন এই পর্যন্ত একটা চড়ও দেয় নাই এটা একটা রেকর্ড তো আমার আম্মা আমাকে প্রচুর মাইর দৌড়ি করতো তো আমিও সকালে রাতে ঘুমাইতাম সকালে ভুলে যেতাম আবার সকাল হইলে আবার ওই একই কাজ ওই কাজেই নেমে পড়তাম তো আমার এই বন্ধুটা এরকম আমার একটা বন্ধু ছিলেন ও কষে কাজ করে
আচ্ছা,
ওর নাম আমরা সবাই ওকে মানে আপনার মজা একটা ই ভেবেছিল, আপনি জুস ভেবেছিল।
আচ্ছা,
তো এইটা নিয়ে আমরা একদিন ফাজলাম করতে করতে ওর নামই রেখে দিই মজা।
আচ্ছা,
ঠিক আছে। তো ও কষাই কাজ করে, ও মানে এমন কষাই কাজ বলতে আপনার কষাই কাজে মাংস বিক্রি করাটা, আপনাকে মাংস দিতেছে কষাই 5 কেজি, কিন্তু আপনার দেখাইলে উনি আপনার 5 কেজির পরেও আরো 1 পা কিংবা আরো বেশি দিছে, কিন্তু আপনি এটা বাইরে নিয়ে মাইপা দেখবেন 5 কেজির কম। এইরকম মানে এটা
তার জানা ছিল।
হ্যাঁ, তো এরকম ও অনেক টাকা কাজ করতো।
কোন বাজারে?
এটা আমাদের দয়াগঞ্জ বাজারে।
ওই দয়াগঞ্জ বাজারে কাজ করতো?
আচ্ছা,
ওই বাজারে তার কাছে আপনি কথা বলছেন থাকছেন। সব কষাই কি, অনেক কষাই কি এই কাজটা করে?
এটা আপনার প্রতিটা কষাই করে,
প্রতিটা কষাই মোটামুটি এই কাজটা করছে।
যেমন আপনার স্বর্ণকার বলে, মায়ের চুঙ্গি বলে স্বর্ণরেখা দেয়। তবে হ্যাঁ, কিছু কষাই আছে, যেমন আপনার মাংস যদি বর্তমান 450 টাকা কেজি, ওরা নিবে 500 টাকা কেজি, ওরা এই কাজটা করবে।
আচ্ছা, তো শ্রোতা বন্ধুরা আপনারা কিন্তু খেয়াল রাখবেন, এখন থেকে বাজার থেকে বাসায় এসে আরেকবার একটু মাইপে নেবেন, দেখবেন কি অবস্থা। আমরা কিন্তু আস্তে আস্তে অনেক কিছু জানছি, আমাদের প্রতিনিয়ত সমাজে কি ঘটে যাচ্ছে সেগুলো একটু একটু করে জানলেও হয়তো আমরা সামাজিকভাবে একটু উন্নতি আশা করতে পারবো। হ্যাঁ বলেন।
তারপর আমার ওই বন্ধুরা মানে কি বলবো, ও সিগারেট খায়, তো ও কি করতো, প্রথম প্রথম সিগারেট খায়, ও এরকম করে টাকা উপার্জন করতো ওর মামার দোকান থেকে, কিন্তু টাকা কিভাবে ভাঙবে, তো আমাদের নিয়েই ভাঙতো। আমার বাসাটা কিন্তু বাজারের একটু দূরে, মনে করেন হ্যাঁ আমার বাসার থেকে 15-20 গলির ভিতরে, বাইরেলে আমি আমার বাজার।
আচ্ছা,
তো বাজারে আমি বড় হয়েছি ওখানে। তো ওর আমাদের টাকা কিভাবে ভাঙবে, তো আমাদের সবাইকে 6-7 জন আমরা ছিলাম, ও আমরা সবাই একসাথে সন্ধ্যার পরে মিলিত হইতাম। হওয়ার পরে তো ও কি করতো, সবাই একটা করে ওর পক্ষ থেকে সিগারেট কিনা দিত।
আচ্ছা,
যেমন রেলেনটা এইখান থেকে বাজারের থেকে আমরা রেললাইন উঠতাম, উঠার পরে ওই সামনে দিয়া সোজা রেললাইনটা, তো সন্ধ্যার পর অন্ধকার, অন্ধকার তো কেউ দেখবে না আমাদের সিগারেট খেলে। তো সবাই আমরা বলা হইতো যে সিগারেট এখন জ্বালাইবা, রেললাইন উঠার পরেই যে জ্বালাইবা, টানতে টানতে ওই মাথায় গিয়া, তারপর আবার ঘুরা ওই করাতিটোলা এলাকাটা ঘুরা এসেই শেষ।
আচ্ছা,
তো আমি কি করতাম, সিগারেটটা রাইখা দিতাম, আমি খাইতাম না, মানে ওরা খাইতো, আমার এইটুকু দেখতে ভালো লাগতো, আমি সিগারেট খাই না ওই সময়।
আচ্ছা,
তো খাই না, তো একদিন ধরা খাই গেছে ওর কাছে, তুই সিগারেট খাস না, তুই খামা খাই সিগারেট মুখে নিয়ে এরম এরম করস। হ্যাঁ, আমার তো সবাই মিলা ধরলো, খাস না কে, তুই খাবি না কে, আমার দোষ দেখ, গন্ধ আমার তেল লাগে না, হ্যান তেন তো না, ওরা আমার কিছুতেই মানতে নারাজ, খাইতেই হবে।
আচ্ছা,
ঠিক আছে, তো আমি ওকে সামনে সিগারেট ধরাইলাম, এই ফার্স্ট ডোজ। তো আমি সিগারেট ধরাই, খাওয়ার পরে এরকম একদিন খাই, তো খাওয়ার পরে মাথা টাথা ঘুরায় পর আবার ঠিক হয়ে যায়। তো আর পরের দিন তো ওরা সবাই আমার দিকে ফলো রাখে, আমি সিগারেট খাই কিনা। এখন আমি ওদের সাথে নাই সহ পাই না, আমি বাসাতে বেরোই ওদের পাইতাছি, ওরা সারাদিন ওদের সাথেই।
তাছাড়া অনেকদিন তো আপনি ওদের সাথে চলতেছি।
হ্যাঁ, ওরা ও একটা বাসের টাইম বেরেছি, ওই ডাক দিয়ে দোকানে বয় একটু আবে ব হেন হ্যান তেন কথা বলতে ওদের সাথে সারাদিন ওদের সাথে, এখন আমি না খেয়েও পারি না।
মানে আসলে জিদান ভাই যেটা বলতে চাচ্ছেন যে ওনার যেই ফ্রেন্ড সার্কেলটা ছিল সেই ফ্রেন্ড সার্কেলের সাথেই ওনার মানে সেই ফ্রেন্ড সার্কেলই ওনাকে জোর করছে যে তুই সিগারেট খা, তো এরকম একটা অবস্থায় এইটার জন্য কিন্তু ফ্রেন্ড সার্কেল কে আবার ছেড়ে দেওয়া যায় না।
হ্যাঁ না, এখন তো এরকম খাইতে খাইতে তো আমি সিগারেট খাওয়া পুরা পাকা জোর শিখেছে, তো এরকম সিগারেট খাই। আর সন্ধ্যার পর হইলে আমি যে এলাকাটা থাকি এখানে আমার 3-4 ফ্রেন্ড আছে আমার বাসার আশেপাশে।
আচ্ছা,
আর আমার পাশের এলাকাতে যে ফ্রেন্ড গুলোর কথা বললাম ওই ফ্রেন্ড গুলা পাশের এলাকার।
আচ্ছা,
ওরা একটু বাজে। আর আমার এলাকার যে ফ্রেন্ড সার্কেলের কথা বলছি, আমার যে আশেপাশে 3 ফ্রেন্ড সার্কেল স্কুলে একসাথে পড়তাম, ওরা এখন বর্তমানে ভার্সিটিতে পড়ে।
আচ্ছা,
তো ওদেরকে দেখলে আমার অতীতটা মনে পড়ে, আজকে আমি যদি পড়াশোনা করতাম।
আচ্ছা, ওই একই এলাকায় থেকে ওই একই স্পটের ভিতর থেকে স্কুলে গিয়ে ওরা কিভাবে ওই পথে চলে গেল?
কারণ যেমন আমার একটা ফ্রেন্ড, ও ভার্সিটিতে পড়ে, ওর বাবা আমাদের মোচরে বড়ই বিক্রি করে, ডিম বিক্রি করে, খুব ওর মাছ চলে গেছে ছোট কালে, তো আমরা দেখতাম। অ্যাকচুয়ালি কি, আপনার যে খারাপ হওয়ার ও কিন্তু আপনার মাদ্রাসায় থেকেই খারাপ হবে, আর যে ভালো হওয়ার চেক আপ আপনার, আমি মনে করি যে প্রতিটা সংসার, প্রতিটা ছেলে, প্রতিটা বাপ মার চেক দেওয়া উচিত। আমার ছেলে না, আপনি যে চাপ দিবেন ছেলেকে তা না, আপনি শুধু এইটুকু গার্ডিয়ানকে আমি বলতে চাই যে আপনার ছেলে কি করছে, অবশ্যই আপনি বুঝতে পারেন আপনার ছেলে যখন সন্ধ্যার পর আপনার বাসায় আসে, আপনি কারণ ছেলে তো আপনার সংসারী। আমরা কিন্তু ছেলেরা মনে করি যে আমরা একটা ক্রাইম করছি, বাসায় গেছি, আব্বু আম্মু বুঝে না, কিন্তু আমার বাপ মা বুঝে নেয়, আসলে না, বাপ মা কিন্তু আপনাদের চেহারা দেখলে বুঝতে পারে।
তো শ্রোতা বন্ধুরা, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ওই একই এলাকা থেকে, যে প্রশ্নটা আমি করেছিলাম যে ওই একই এলাকা থেকে আরেকজন কিন্তু সঠিক পথে যেতে পেরেছে, একজন সঠিক পথে যেতে পারেনি। একজন বেছে নিয়েছে পড়াশোনা, আরেকজন বেছে নিয়েছে অপরাধ। কিন্তু সেটা কি আসলে সম্পূর্ণ সে বেছে নিয়েছে? না, সেটাই বলছিল আমাদেরকে একটু আগে জিদান, যে কথাটা বলছিল যে প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানকে চেক দেয়া, চেক করা। যেই চেক দেয়া বা চেক করতে গেলে আজকালকার সন্তানরা অনেক বেশি বেয়াদবি করে, অনেক বেশি চিৎকার চেঁচামেচি করে, অনেক বেশি জেদ করে, ঘর থেকে চলে যায়, আত্মহত্যা করার মতন ফালতু কাজ পর্যন্ত করে ফেলে বাবা মার শাসন একটু বেশি হলে, যেটা একেবারেই ঠিক না। কারণ পরবর্তীতে পরিণতিটা কিন্তু ভালো হয় না। আপনার বোঝার বয়স হয়নি বলেই আপনার বাবা মা আছে, আর যাদের বাবা মা নেই, যাদের বাবা মা বোঝায়নি, তারা অনেক দেরিতে এসে হয়তো জিদানের মতন করে উপলব্ধি করে যে বাবা মার এই কাজটা করা উচিত ছিল। হ্যাঁ জিদান বলেন, তারপরে?
হ্যাঁ, তারপরে যে আমার ফ্রেন্ড সার্কেল, ওরা তো স্কুল পড়তে থাকে, আর আমার যে ফ্রেন্ড, আমি দেখা, আমার যে একটা নেচার থাকে ফার্স্ট, ওই যে আপনার মার্বেল খেলতে থাকি, ওইখান থেকে কিন্তু আমার শুরু,
ওইখান থেকে নেশার
শুরু। এটাও কিন্তু একটা নেশা,
অবশ্যই জোয়ার নেশা, অনেক বড় নেশা, জীবন ধ্বংস করে দেওয়া,
ধ্বংস করে ফেলায়। পৃথিবীতে যদি নেশা থাকে, খাওয়ার নেশা, তো আপনার এই জোয়ার নেশাটা হচ্ছে গিয়ে সবচেয়ে মারাত্মক একটা নেশা, এটা হলো সবচেয়ে বড় ফার্স্ট। আর যাই হোক, এখন ওই নেশা থেকে আমার স্টার্ট। তো আমি আমার ওই ফ্রেন্ড সার্কেল, ও আমাকে সিগারেট খাওয়া শিখায়, শিখার পরে মনে করেন আস্তে আস্তে।
ওই সময় কি আপনি যে ফেন্সিডিল বিক্রি করছেন?
না, আমার মালিক ধরা খায়া যায় এরকম বন, আমাদের যে মূল স্পটটা,
সেই সময় আপনি টাকা ইনকাম করতেছেন কিভাবে?
টাকা ইনকাম করতেছি করে, ওই যে আমার বন্ধু কসাই, তো ও কাজ ছেড়ে দেয়, কাজ ছেড়ে দেয়। পরে আমরা সাইদাবাদ এলাকায় একটা বাসা আছে, ম্যাস।
হ্যাঁ,
তো আমরা তখন আস্তে আস্তে বড় হয়েছি, তো বড় হওয়ার পর মনে করেন মোটামুটি আমরা বুঝি, তো
16-17 বছর বয়স নাকি?
হ্যাঁ, 16-17 বছর ঠিক, একটু বেশি হবে, 18-19 বছর হবে, এরকম হবে আর কি। 2002 সালের ঘটনা বলতে সেটা। তো আমি ওই পাশের এলাকা, আমার এলাকায় আমি থাকি না সারাদিন, আমি পাশের এলাকায় যাই, ওইখানে টাইম পাস করি। তো আমার ওই বন্ধু কাজ ছেড়ে দেয়, তো ও এমন, মানে ওই সময় আমার ওই বন্ধু মনে করেন ও সব নেশাই, গাঁজা কন, হেরিন, হেরিন না, শুধু গাঁজা খায়। আমরা ওই সময় আমরা হালকা পাতলা, আর ও মেয়েদের
কি সিগারেট খান নাকি গাঁজা?
না, অলরেডি আমি তো সিগারেট শেষ, এখন গাঁজায় আসছি আমি।
বলেননি কিন্তু?
না না না, আমি বলতে, আমি তো মানে কষাই কাজ যেন ছেড়ে দেয়, আমিও কিন্তু তখন বড় হই, আমার স্পোর্ট চালানো শেষ, এবং ওই স্পোর্টের বড় যে একজন মেন মালিক ছিল, ও কিনা আমাকে ধমকি ধমকি দিয়া আমাকে মানে তোর দেখলে তোর হাত তো ভেঙে ভালো হ্যাম ত্যান, তো আমি ভয় পাই যে, তো আমি ছাপ, আমি যে মেন স্পটটা আমার পাশের এলাকায়, মেন আমার এলাকা ওই স্পট আছে, কিন্তু এখানে ভিড় না, যেহেতু আশেপাশে আমার মামারা থাকে, পরিচিত সবাই, আমার বাড়িতে রিপোর্ট যাবে, এটা আমার মাথায় খেয়াল করছে, তো এই কারণে আমি যাই না। তো আমি পাশের এলাকায় যাই, যাওয়ার পরে ওই আমার বন্ধু বান্ধব সবাই, যেমন একটা বাড়ি আছে আপনার ম্যাস,
আচ্ছা
ম্যাস বাড়ি, ওখানে সব পুরুষরা থাকে আর কি, ওটা হলো আপনার ইস্টার্নের লগে,
আমরা জানি
ইস্টার্নের লগে। তো ওই ম্যাচের ভিতরে আমরা ওইখানে গিয়া, মানে ওইখানে গিয়া আগে প্রায় টাস্ট ম্যাচ খেলতো বড় ভাইরা, তো ওনারা মাঝে মাঝে যখন ওনারা খুব সময় অল্প সময় এসে টাইম পাস করে, বাকি সময় আমরা আসে যেতাম, তো আমাদের না ওরা ভয় পাইতো। তো এটা একটা ইস্যু যে ওদের ভয়টাই আমরা কাজে লাগাবো, যেমন আমরা এখন ওই ভয়টা কাজে লাগাই, বেসিয়ার, ওই সময় কিন্তু আপনার বেসিয়ার চলে, ফিতা বেসিয়ার গুলা, টিপি আর ভেসিয়ার, তো আমরা এগুলো ভাড়া নিয়ে ওই ম্যাচের ভিতরে দেখতাম, দেখতাম বলতে আপনার পূর্ণগ্রাফ ছবি যে আমি যে বন্ধু বান্ধব যা করে আর কি, তো এগুলো দেখতে দেখতে মনে করেন আমার ওই ফ্রেন্ড, তো
মানে আপনাদের ওই মেস বাড়িটা ছিলই আসলে জুয়া এবং বাজে কাজের আড্ডা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওখানে যারা থাকে ওরা তো নানান দেশে থাকে, ওখানে ওরা আমাদের ভয় পাইতো, কারণ চিন্তা করে আমরা যদি ওদের মাইজুর করি মাঝে আর কি, হুমকি ধুমকি দেয় তোরা বাইরা, আমরা ওদের ঘরও আমরা বললি তোরা বাইরা, আমরা এখন এটা করবো, তোরা আজকে আর কি আসবি না, কিংবা অন্য রুমে যা, তো ওরা যাইতো, ওরা আমাদের প্রচুর ভয় পাইতো। তো এক সময় আমরা ওই সায়দাবাদের মোড় আছে একটা জনপথের মোড় বলে, ওই মোড়েই পাশেই আর কি, যেমন রাস্তার থেকে আপনার 10-12 কয়েক দিলেই মেন রাস্তা জনপথের মোড়, এর একটু ভিতরে ম্যাচটা। তো বাড়িওয়ালা বিল্ডিং, বাড়িওয়ালা মনে করেন কেচিকে তালা মেরা সারাদিন থাকতো, ভয় পাইতো যে এলাকার পোলাপাই না,
আপনাদের ভয় পাইতো?
হ্যাঁ, যেমন আমরা মনে করেন ওনার
কাছে তখন খুব ভালো লাগতো না যে আমাদের ভয় পায়?
হ্যাঁ, আমার খুব বাহাদুরি মনে হতো যে আমাকে ওরা ভয় পায়, আমাকে
এই মনে হওয়াটা তরুণদের জন্য খুব খারাপ,
খুব খারাপ।
এই এই মনে হওয়াটাতে আমরা একটা বিরতি নেব, বিরতি নিয়ে আবারও আসবো এখান থেকে শুনবো জিদানের ঘটনা। তবে তরুণ সমাজে যারা এখন বাস করছেন তাদের সবাইকে বলে রাখি, ওই সময় ওই ছোট্ট ক্ষমতাটুকু খুব ভাল লাগে যে আমার কথা এলাকার এই বড় ভাই শুনবে, আমার কথা এলাকার ওই ছোট ভাই শুনবে, সে আমার সামনে সিগারেট খাবে না, ওই লোককে আমি বলে দিলে কাজ হয়ে যাবে, এই ধরনের ব্যাপারগুলো তখন খুব ভাল লাগে। এক সময় এগুলার দাম আর কিচ্ছু থাকে না, কিচ্ছু না। যখন মানে একটা মানুষ পড়াশোনা করে যে ক্ষমতা অর্জন করতে পারে না, সেই ক্ষমতা আসলে কখনোই এভাবে অর্জন করা সম্ভব না। তো আপনারা দয়া করে এই ঘটনাগুলো শুনে উদ্ভাবিত হবেন না যে না আমিও এরকম করি, আমিও এলাকার মানুষকে ভয় দেখাই। অনেকের মধ্যে এই ধরনের চিন্তা আছে, তাই বলে রাখছি। বলে একটা বিরতি নিচ্ছি, আবারও ফিরে আসবো জিদানকে নিয়ে। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে, তাহলে আমাদেরকে ফোন করুন। ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, জিদানকে নিয়ে ফেরত আসছি ছোট্ট একটা বিরতির পরেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব নিয়ে আবারও চলে আসলাম আমি রেহান। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর আজকে আমাদের সাথে যে আছে জিদান, জিদানের কথা আমরা অনেকখানি শুনেছি, কিভাবে একটু একটু করে সে অপরাধের দিকে আগাচ্ছে, কিভাবে সামান্য মার্বেল খেলা থেকে শুরু হয় তার জুয়ার প্রতি ইন্টারেস্ট, এবং সেই জুয়া থেকে কিভাবে তাকে সেই জুয়া খেলার তাড়নাটা তাকে কিভাবে একজন মাদক ব্যবসায়ীতে পরিণত করে, এবং সেখান থেকে বন্ধু বান্ধবের জোর সহ সবকিছু মিলে একজন মোটামুটি আকারের মাদকাসক্ত আমরা তাকে বলতে পারি। তিনি লাস্ট আমাদেরকে বলছিলেন সে এখন সিগারেট এবং গাঁজা, এই দুটো জিনিস রেগুলার বেসিসে আপনি নিচ্ছেন, তাই তো?
এর মাঝে মাঝে আমি যখন ওই যে ফেন্স সিরিল আপনি করতাম, দেখা গেছে আপনার
তখন দুই এক ডক মেরে দেন নাকি?
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার সারাদিন এক বোতল জমাইছি, আছে পরের বার আবার হাফ বোতল হইছে, ওই হাফ মনে করেন ওই ইনটেক বোতলের থেকে হাফ মেরে দিয়া ওই টুনিংটা আবার ওই ইনটেক বোতলে ঢুকা দিয়ে আপুর ইনটেক মানে ওটা বিক্রি করে ফেলাইতাম। তো ফেন্স সিরিল
মানে পানি মিশিয়ে বিক্রি করতেন আর কি?
না না না, ওই যে আপনার কাস্টমার খায়া
ঝুটাটা মিলে,
হ্যাঁ ঝুটাটা মিলে একটা ফুল বানাইতাম আর অর্ধেক আমি নিজেই মেরে দিতাম। ওইখান থেকে কিন্তু আমার ফেন্সি ডিলের প্রতি একটা নেশা, এটাও কিন্তু আরেকটা,
এটাও আমরা একটা জিনিস শিখতে পারি যে এগুলোর ব্যবসা করতে করতে এগুলোর আসক্তি লেগে যেতে পারে।
হ্যাঁ অবশ্যই, জীবনে একটা ক্রাইমের কথা বলি আমি, আমি অধিকাংশ আমাদের বড় ভাইদের দেখি কলেজে পড়ালেখা করতো, ভার্সিটিতে পড়ালেখা করার পরে আপনার কিলার হয়, অস্ত্র টস্ত্র নিয়া হ্যান তেন, উনি বড় কিলার। হ্যান
আপনার এলাকার ভাইদেরকে আপনি দেখতেন এভাবে?
আমার এলাকার ভাই প্লাস আউট গোয়িং, আমি যে কিছু একটা মনে করেন আরো সামনে কিছু আমার কাহিনী আছে বলবো, মানে দেখ এখনো মনে করেন যেমন আপনার উমুক এলাকা উমুক এরিয়াতে বড় ভাই আছে, ওই বড় ভাইকে ব্যাকগ্রাউন্ড কি, উনি কলেজের থেকে পড়ালেখা করছে, যে কোনো একটা সমস্যার পরে পরে উনি কিলার হয়ে গেছে। হ্যাঁ তো আমার ওই ফ্রেন্ড সার্কেল দা আমরা বেসিয়ার দেখি, তো এরকম কি করি একদিন হঠাৎ এক পকেট মার, দুই পকেট মার মিলা ওই ম্যাচের গুলিতে আয়া মারামারি ধসে ধসে শুরু করছে।
আচ্ছা,
তা আমরা তো মনে করি আমাদের বেশি দেখা ডিস্টার্ব হইতাছে, বেরিয়েছি লাড়ি বাড়ি নিয়ে কে আমাদের গুলিতে এই করে, তো এরকম যাই, যাওয়ার পরে ধোঁয়াটার ইচ্ছা সঙ্গে পিটাই পিটাই পুরাই কিরা তোরা এরকম করলি কে, ভাই এরকম কাম করছি চামড়া, মানে মানে ব্যাগকে চামড়া বলা হয়, তো চামড়া কাজ করছি,
মানে ব্যাগকে মানে চামড়া বলা হয়, এটা কি কোড ল্যাঙ্গুয়েজ?
হ্যাঁ কোড ল্যাঙ্গুয়েজ,
মানে একটা চামড়া পাইছি মানে একটা মানি ব্যাগ পাইছি।
হ্যাঁ চামড়া ভাই, চামড়ার ভিতে এরকম ডলার পাওয়া গেছে, তো এই ডলার আমি রাখছি আর জানো হচ্ছিল অর্ধে ও আমার সাথে হ্যান ধর, ও কিন্তু কাজ করে না, কাজ করছি আমি ভাই।
আচ্ছা
আমরা কি করছি লাড়ি নিয়ে আমি আসি ই কর চামড়াটা কই দে, তো নিয়া দৌড়ের মাইক মাইরে মুড়ে মনে করেন দৌড়াই দৌড়ার 200 টাকা দেয়া ব্যাস কি ভাই, দেখবার তো দুধ তো দেখা দিই, তুই যা দৌড়া পলা নাহলে আরো মাইর দেবো, তো দৌড়া ডরে পলা। তো ওদিন আমরা ভালো ডলার ভাঙাই, ভাঙানোর পর
একদম চোরের উপর বাটপারি যাবে বলে ওর টাকাই আপনারা রেখে দিচ্ছেন,
আমরা রেখে দিছি।
আচ্ছা ভালো হয়েছে, মানে ব্যাপারটা কিন্তু সার্কেলের মতন যায়, সে একজনের বাস মেরে নিয়ে আসছে আপনারা আবার তারে বাস মেরে নিয়ে আসছেন।
হ্যাঁ তারপরে তো এরকম মনে করেন আমরা ওই ফার্স্ট আমরা দেখি ডলার ডলার গুলো ভাঙে আমরা প্রায় 16,000 টাকার মতো পাই।
আচ্ছা
তো ওই সময় আমাদের
16,000 টাকা,
ওই সময় 16,000 টাকা আমাদের কাছে অনেক কিছু। তো আমরা কি করি আমাদের যে পাশে যে বেসিয়ার আর টিপি ভাড়া দিত উনার কাছ থেকে টিপি আর বেসিয়ার এক সপ্তাহের জন্য ভাড়া নিয়ে নিই।
আচ্ছা
ভাড়া নিয়ে আমরা নারায়ণগঞ্জ একটা পাড়া আছে আপনি খারাপ জায়গা বলার কি, টানবাজার, আমরা ওইখানে চলে যাই।
টানবাজার অনেক নাম করা।
হ্যাঁ টানবাজার, আমরা ওই নারায়ণগঞ্জ টানবাজার চলে যাই। আমি আমরা না আমার ওই বন্ধুটা এক সপ্তাহের জন্য ভাড়া নেয়, তো বেচারের মালিক কয় তখন মতো কাস্টমার দুই চারটা পাইলে আমি ভালোই বড় লোক হয়ে যাবো। তো চলে যাই, মনে করেন ওইখানে একটা খারাপ পাড়া আছে, পাড়ার ভিতরে ঢুকি। ভিতরে ঢুকার পরে তো আমরা আমি কখনো যাইনি, আমার ফার্স্ট টাইম আমার বন্ধুর সাথে যাই।
আচ্ছা,
যে ওইখানে দৃশ্যগুলো দেখা আমার মনে হয় আমি পুরো মানে উপরে নরক কিভাবে সৃষ্টি করছে আমি জানি না, আমার মনে আমি ইস করে একদম ওইটার নগরে আমি
প্রথমবারের মতন আপনি পতিতালয় দেখতে।
হ্যাঁ পতিতালয় দেখতে পাই এবং দেখে আমার মনে হয় আমি উপলব্ধি করি আর কি যে এটাই একটা নরক। তো আমার খুব মানে যেসব আশেপাশে ব্যবহারই
কেন, আপনি যে একটু আগে আরেকজনের টাকা চুরি করে নিয়ে আসলেন 16,000 টাকা, ওইটা নরক না ভাই?
হ্যাঁ ওইটাও নরক, ওটা তো নরক,
নিজের বেলায় দেখতে একটু কষ্ট হয়।
হ্যাঁ এটাই, নিজেরটা তো কেউ দেখে না, আমি পরে কি করতেছি এটা পরে যে করতেছে খারাপটা এটাই আমার চোখে ভাসতেছে। আমি যে একটা জেনুইন খারাপ হচ্ছে যখন কাজ করে আসি এটা আমার মাথায় নেই,
তখন আপনার মাথায়
না। তো দেখা মানে প্রতিযোগিতাগুলো দেখে আমার খুব মানে আমার যে আমি কোথায় আসলাম থা খায়া যাই, সত্যি কথা বলতে আমি একটা থা খায়া যাই।
জীবনে এরকম
এরকম, হ্যাঁ ব্যক্তি কিনি এরকম টানাটানি হাসতেছি, এই ধরনের ব্যবহার এটাও জীবন, এটাও মানুষত্ব, এইখানে এটা চলে। আমি ফার্স্ট তো আমি বেশি আর দেখি, তো আমার ওই বন্ধু যা করার করে এরকম তিন চার দিন করে, পরে ওইখানে দেখি যে আরো বড় বড় কিলার টপ কিলাররা ওইখানে আসে। আসার পরে তো সবাই না অবাক যে এই ঘরের ভিত্তে টিপির আওয়াজ যায় এখানে, আজকে তিন দিন চার দিন যাবত এই টিভি বেচার কোথ থেকে আসলো। তো আমাদেরকে ধরে, তো আমরা চার পাঁচ জন বেরোই, ওই আমরা দুইটা রুম অলরেডি এক সপ্তাহ লিয়ে ভাড়া নিয়ে 16,000 টাকা তখন অনেক কিছু। এই বেরোই, বেরোয় পরে বললে ভাই আমার দিয়ে বলতেছে এই তোরা কই চাইছ, আমরা এসে সাদা বাজতে আসছ তোরা এইটার ভিতরে এই টিভি বেচার পাইলি কই? আমরা কই ভাই আমরা আমাদের এলাকাতে নিয়ে আসছি। কই নিয়ে আইস ভালো হয়েছে, এখন আমরা দেখুন তোরা আর দেখবি না। আমি কি কন ভাই এটা আবার কোনটা, এটা তো ভাই আরেকজনের জমা দিতে হইব নাহলে সমস্যা। তো হেরা মানে না, হেরা দুই দিন রেখা দেয়। তো আমরা তো এলাকায় চলে আসি, চলে আসার পরে ওই যে টিভি বেচার উনার তো মাথা নষ্ট, কারণ উনার ব্যবসা এটা, উনার প্রতিষ্ঠান চালু, উনি তো আমাদের চাপ দিছে কি রে ভাই আমারই ডিকো বেচারে যে খেয়াল নিয়ে হ্যান তেন। আমাকে না ভাই আসে দিমু। তো আমরা ওই আবার যাই, যাওয়ার পরে অনেক রিকোস টিকোস করে কান্নাকাটি করে হাতে পায়ে ধরে টিভি বেচার আনেন কোন মতে নিয়ে আসি, মানে আল্লাহ বাঁচাই।
মানে আমি জাস্ট দেখতেছি যে মানে প্রকৃতি কেমনে সবকিছু ফিরিয়ে দেয়। আপনাদের কাছ থেকে কানতে কানতে ওই দুজন চলে গেছিল মনে আছে, 16,000 যাদের কাছ থেকে পাইছিল, তারা আবার আরেকজনের কান্দাইতে কান্দাইতে টাকা নিয়ে আসছিল, আজকে আবার আপনাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। বাহ, ওকে। তারপরে
তারপর আর কি, আমরা টিভি বেচার নিয়ে আসছি অনেক জীবন না, তো আমাদের মায়ের ধরে দেওয়া হয়। দেওয়ার পর আমরা মানে অনেক কান্নাকাটি করি, তো আমাদের বাবা মার কাছে বিচার যাবে। বিচার জেলে মনে করেন কেঁচো ঘুর থেকে হাফ বের হয়ে যাবে,
কোন এলাকা থেকে বিচার যাবে এটা দেখলেই তো আজীবনের জন্য শেষ হয়ে যাবে।
মানে বাপমা তো মানে পুরো অবাক হয়ে যাবো, যদি ভাবে না যে আমার ছেলে বের হয়ে কি করতে তো জানে না, কিন্তু যদি মূল একটু ঘটনা না দেয় আমার
বাপমা
আমার হ্যাঁ সব বের হয়ে যাবে। তো আমি যাই হোক আমরা সবাই মিলে হাতে পায়ে ধরে মাইটের খাওয়া কান্নাকাটি করে নিয়ে আসি। তো একজন আসছিল আর কি, সবাই তো খারাপ না, এক বড় ভাই বললো থাক দিয়া দে এটা আর কি করবি। ও আর যে মেয়েটা আমাদের সাথে যে কন্ট্যাক্ট ছিল যে পাঁচ দিনের, ও মেয়েটাও ও বলে যে থাক ভাই আর দিয়া দেন কি করবেন, পরে দিয়ে দেয়। তারপরে আমরা চলে আসি, চলে আসার পরে আমরা কয়েকদিন একটু সবাই যা যার মতো ই হয়ে যাই। এর মধ্যে আবার আমাদের এক ফ্রেন্ড গাঁজা খায়, তো আমাদের ওই সায়দাবাদ এলাকাতে একটা পার্ক ছিল, এখন পার্কটা নাই, একটা অফিস হয়েছে ওইখানে,
পার্ক এখন অফিস হয়ে গেছে।
হ্যাঁ অফিস হয়ে গেছে,
এটা একটা সুন্দর খবর শ্রোতা বন্ধুরা, অনেক পার্কই আজকাল অফিস হয়ে যায় বা গাড়ি রাখার জায়গা।
এটা হলো আপনার এই রাস্তার মাঝখানে তো পার্কটা, আমরা ওইখানে ছোট কালে এই খেলতাম আর কি, ওই ছাতি ছিল ওই দোলনা ছিল ওগুলো মানে টাইম পাস করতাম, গাঁজা টাজা খাইতাম। তো পার্কের পাশে মনে করেন ওখানে আবার গাঁজা বিক্রি হইতো, তো এখান থেকে আমাদের প্রতিদিন পাঁচটা ছটা করে পোটলা করে দেওয়া হবে, নাহলে গাঁজার স্টোর বন্ধ করে দিব।
মানে আপনাদের এলাকা ওটা তখন?
হ্যাঁ তখন আমরা ওটাতে ত্রাস করি। তো
আচ্ছা,
তো আমাদের উপরে আচ্ছা যাই হোক
পোটলা বলতে বুঝি নাই,
গাঁজার পুইয়া 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 গাঁজার পর
ওখানে কতটুকু থাকে
মনে করেন? অল্পই, এতটুকু একটা মনে করেন।
কত টাকা দাম নেয়?
ওই সময় আমরা 10 টাকা করে ওবিএসএ বিক্রি করতো। তো এরকম পোটলা দেয় আমাদের পাঁচটা ছটা করে, যেন আমার পাঁচটা বন্ধু আমরা এক একজন একটা করে দিতে হবে।
আচ্ছা,
আমরা তো কিনা খাইছি এতদিন, কিনা বাদ দিতে হবে আমাদের নাহলে বন। তো একদিন একটা পোটলা ছোট দেয়।
আচ্ছা,
তো আমরা পাঁচ বন্ধু মিলে পার্কে বসে বানায় খাইতেছি এক পোটলা, একজনের টা খাইছে আরেকজন বলে তরটা লয়, তো অটা নিয়ে আসে, অটা নেওয়ার পরে ছোট দেয়। ছোট দেওয়ার পরে কি করে তো ওই ছোট দিলকে, আজ তো সবাই গেলাম ওই তুই পোটলা ছোট দিলিকে, এই সামান্য একটা বিষয় নিয়ে তক তুকে হাতে হাতে তাড়াতাড়ি ছাড়ার মাথার ভিতরে বাড়ি। আমার এক ফ্রেন্ড ওই যে কষাই যে বলছিলাম, ও মনে করেন সবার আগে হাত চলত, তো ও কি করলো ধাম এক বাড়ি, তা আমরা কিন্তু মানে ধুস্তাধুস্তি লাঠি দিয়া, একটা লাঠি দিয়ে শক্ত একটা গজারি লাঠি ছিল, তা আমরা কিন্তু ওরে লাঠি উষ্টা ঘুষা দিতাছি আমরা, কিন্তু ও কি করলো মাঝখান থেকে ঠাস করে এক বাড়ি দিল, মাথা গেল ফাইটা। তো স্পোর্টের যে মালিক ওর ভাই, ওরই আমরা এই কাজটা করি, ওর আমাদের উপরে মামলা ঠিকা দেয়। তা আমরা কি করি ওই সময় হাতে কিন্তু টাকা পয়সা নাই, চলে যাই গা চিটাগান
পালায়
পালায়া আমাদের চেহারাও দেখতো না কিংবা আমরা ওনার চেহারাও দেখতাম না, এমন একটা কিন্তু আমরা বাড়িতে সবকিছু করতেছি। আমরা দেখা গেছে আমি ওই সময় একটা মেয়ের সাথে প্রেম করতাম, মেয়ের আমি হাতের মেহেন্দি, মেয়ে হাতে মেহেন্দি লাগাবে বলছে, মেহেন্দি লাগাবে তুমি ঠিক আছে, দুইটার লগাইলাম ওই বাড়ির মেহেন্দি গাছ কেটে লইয়া পড়ছি, গাছ কাইটা বাড়িওয়ালা চা ঘুমানো সমস্যা হইতাছে, কিন্তু উয়া কেউ বলে না আমাদের ভয়ে। তো আমরা এরকম পলা জায়গা মনে করেন এমন পরিস্থিতি যে খাওয়া না খাওয়া অনেক সমস্যা হয়। তো এরকম ছিল আইসা পুরি,
কারণ আপনাদের কাছে কোনো টাকা পয়সা নাই
না,
টাকা পয়সা নাই, সবাই একসাথে পাঁচজন একসাথে আছেন, কোন রকম কোন অপরাধের দিকে আগান নাই
না, অপরাধে আগে নি কি মনে করেন একটা পাহাড়ে উঠছি, উঠার পরে দেখি কি পাহাড়ের ভিতরে মনে করেন কিছু বালতি টালতি আবি যাবি লোহার সাপল টাপল, তো কি করু মহন এই খিদা লাগছে প্রচুর, তো এই আনারস এর একটা ই পাইলাম ক্ষেতের মতো পাইলাম, তো আনারস মনে করেন খাওয়াইলাম একজনে, খিদার ঠেলা কিছু করার নাই, আবার একটু উঠলাম দেখি লেচু গাছ পুরো গাছ খালি, পাঁচজন
প্রকৃতি খাওয়াইলো
প্রকৃতি পাঁচজন, পরে উপরে যে এইগুলো পাইলাম এইগুলো নিয়ে আইলে আবার বিক্রি করলাম 150 টাকা। তো ওই দিন চললাম, পরের দিন এখন কি চলুম, তো পরের দিন আবার কি করলাম, আমাদের একটা বন্ধু ছিল লাম্বা লুম্বাই আমার মতো আর স্বাস্থ্য, ও কিন্তু আমাদের বয়সে বড় একটু মগা টাইপের, কিন্তু ওর আমরা ব্যবহার করতাম একটা সিএর নিয়ে এটা নিয়ে পরে ব্যবহার করতাম। তো কি করুন খিজার ঠেলায়, তো একদিন আমরা পাঁচ বন্ধু, তাই বললাম দোস্ত আজকে তো কিছু করার নাই, আজকে ওর এই ব্যবহার করি, আচ্ছা দোস্ত চল। তো হোটেলে ডুকা মনে করেন ইচ্ছা রহম সারাদিন না খাওয়া, পরের দিন সারাদিন তো না খাওয়াই, পরের দিন দুপুর বেলা আর সহ্য করতে পারতাছি না, তো হোটেলে ডুকা মনে করেন সবাই উড়া দূরা আমার ওই বন্ধুরও করলাম খা দোস আজকে বিল নেবো আমি, ও তো খুশি টেকা পাইলি গা আবে টেকা পাইছি বেলা তুই খা, আমরাও খাইলাম, খাওয়া খাওয়া মনে করেন একদম পুরো ফুল টাইট। তো আবার ক্যাশের থেকে টেকা লাম ভাই এই মেচিয়ার ও আমার ওই বন্ধুরে সিগারেট খাওয়াইলাম, আমরাও সিগারেট খেলাম চা টা খায়া ফুল, আমার বন্ধুকে বন্ধু চলো বাইরে আমাকে দাঁড়া বসে রয়েছি পরে দেখি ও ঘন্টা দুয়েক পরে মনে করেন মাথাটা তার চেহারা মোড় আলুটা লুয়া বেরিয়েছে, মানে ওর উপরে পুরো
মারধর করা হয়েছে,
হ্যাঁ ওকে অনেক মারধর করা হয়েছে, বিল অনেক টাকা বিল হয়েছে। আর পরে ও
আপনার ফ্রেন্ড তো,
হ্যাঁ
মারতে রেখে আসলেন
কি করবো আমরা তো খেয়ে, ও তো খাইছে ওর তো একটু স্বাস্থ্য ভালো, হয়তো মনে করেন একটু মাইটের খাইলো।
আপনি এখনো ঘটনাটা বলতে বলতে হাসতেছেন, কিন্তু আপনার বন্ধুর জন্য এটা খুব
কষ্টের একটা বিষয়, হ্যাঁ কিন্তু এটা কিছু করার নেই। পরে ও বের হইলো কি রে দোস্তি এই অবস্থা তোর, হ্যাঁ আবে তোরা কই গেছিস বেটা তগলা চলুম না আমি হ্যান দেন, ওর মনের ইচ্ছা আগে আঙ্গ উপরে ঝাললো ঠিক আছে দোস্ত আয়। তো আমরা গেলাম ওইখানে আপনার এই যে কমলাপুর রেল স্টেশন চট্টগ্রাম,
আচ্ছা
তো ওইখানে আর কি গাঞ্জার বস্তা না কিসের বস্তা ভিতরে দিহি ফেন্সির আওয়াজ পাটা আমরা কিছু না, উনি হলো কুলি তো আয়না রাখছে, তা আবার একটা বস্তা আরেক ওরকম আরেকটা দেও লোকটা উনিও আয়না রাখলো দুইটা অবস্থা। তো আমরা চারজন কি করলাম পাঁচজনে, ও একজনের অবস্থা তো খারাপ সাইডে বর দিব, তো বস্তার উপরে মানে স্টাইল যা মনে করেন বস্তার উপরে গিয়ে পাড়া দিলাম, এই মালকার যা ওরা ডাক দে। পরে ওই বেটা দুইটা কিন্তু আমাদের চারটারে দুই হাতে ফিক্কা ফালা দিয়া পারতো, বেটা ভয় পায়া ডাকদার লয়েছে আরেক বড় ভাই,
বলার ধরনে সে বুঝতে পারে না যে আপনারা কি
হ। তো আমি এনা আবার আসার স্টাইল দেখে ওই লোক গো দি চার পাশে লাঠি লিয়ে ছয় সাতজন লোক আইতে আছে, তা আমি কি করছি ট্রেনের বাথরুমে গিয়ে পলায় রয়েছি, আর হেন্দা মনে করেন তিনটার উপরে জর্জাপড়া যা গেল তো গেলই লাঠি লক্কর। তা আমি বেরিয়েছি বাথরুমে বিড়ি খাইতেছিলাম, তো খায় খেয়ে বেরিয়েছি, তো বাইরে আবার ফুচকি দিছি হ জর্জাপড়া গেছি গা ওইটি গেছে গা, তো দিয়ে বেরোইলাম কারণ আমরা এই কাজটা করতাম না, যেহেতু আমাদের কাছে টাকা নাই, আমরা এখন বাড়িতে কিভাবে যাও এইটাও টেনশন করতেছি। তো আমরা খুব কষ্টে মনে করেন আলাদা হয়ে যায়গা, এর ভিত্তি আমাদের ভিত্তি একটা ঝগড়া হয়ে যায়।
কেন, ঝগড়াটার কারণ কি ছিল?
এই যে এরকম জীবন ওরা মাইর খেয়েছে, আমি মাইর খাই নেই।
আপনাদের এই পাঁচজন, এই পাঁচজনের মধ্যে কারো মাথায় আসে না যে আমরা কোনো একটা কাজ করে কিছু টাকা কামায় চলে যাই?
না, কারণ আমরা
মানে অপরাধ আপনাদের মনের ভিতর একদম গায়রে বসে যে এটাই একমাত্র উপায় টাকা কামানোর, এবং এটা করে আমাদেরকে নেশা করতে হবে, জুয়া খেলতে হবে। এই মুহূর্তে আমাদের বিরতির ঘন্টাটা বেজে গেছে, আর তাই আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি। রাত ১২টার পরে, অর্থাৎ ঠিক ১২টার পরে আবারও শুরু হবে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আজকে যাহা বলিব সত্য বলিব তে এই বিরতিটা নেবার আগে এতটুকুই বলতে চাই, আমরা আজকে শুনছি জিদানের কাছে একের পর এক অন্যরকম অপরাধের কথা। আমরা দেখছি প্রত্যেকটা অপরাধের সাথেই সে জড়িত ছিল, কিন্তু অপরাধের উৎপত্তি অনেকগুলোই সে নিজে থেকে করেনি, উৎপত্তি আগে থেকেই ছিল, সে যা সেটাকে ব্যবহার করে যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি যেটা খেয়াল করলাম যে জিদান কিন্তু শুধু অন্য মানুষদেরকে না, জিদান তার বন্ধুদের সাথেও সম্পূর্ণ সৎ ছিল না, তার বন্ধুদেরকেও সে ব্যবহার করেছে। এই অবস্থায় বিরতি নিচ্ছি। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে, তাহলে আমাদেরকে ফোন করুন। ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে ২ প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। বিরতির পরে আবারও ফেরত আসবো, শুনতে থাকেন এবিসি রেডিও 89.2 FM, চলছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ১২টার পর আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে। একটু আগে ঠিক ১২টা বাজার সাথে সাথে ৭ তারিখ শেষ হয়ে গেল, অর্থাৎ আমরা ৮ তারিখে চলে আসলাম, অর্থাৎ এবিসির বয়স হয়ে গেল ৯ বছরের একটু বেশি। আর তাই আপনাদের সবাইকে বলতে চাই যেটা, সেটা হচ্ছে শুনতে থাকবেন সবসময় এবিসি রেডিও এফএম ৮৯.২। আর সময় নষ্ট করবো না, চলে যাব সরাসরি জিদানের কাছে। জিদান, চলুন আমরা সেখান থেকে শুনি যেখানে আপনি শেষ করেছিলেন। লাস্ট আমরা শুনছিলাম জিদানের কাছে ১২টার আগে যে তারা চিটাগাঙে পালিয়ে যায়, তাদের উপরে মামলা হয়েছিল, এই কারণে তারা চিটাগাঙে পালিয়ে গিয়েছিল বাঁচার জন্য। সেখানে গিয়ে তারা টাকা পয়সার অভাবে পড়ে কোনো একজনকে হয়তো একটু বিপদে ফেলতে চায়, তারা বুঝতে পারে যে তারাও হয়তো গাঁজা বা ফেন্সিডিল এই ধরনের কিছু নিয়ে এসেছে, এবং সেটাতে দখল নিতে গিয়ে উল্টা তারা দখলের মধ্যে পড়ে যায়, অর্থাৎ ওইখানের অপরাধীগুলো তাদের চেয়েও বড় অপরাধী ছিল। এই অবস্থায় তার বন্ধু বান্ধব বেশ ভালোই উত্তম মধ্যমের শিকার হয় তাদের মাধ্যমে, কিন্তু জিদান নিজে পালিয়ে থাকে ট্রেনের ওয়াশরুমে। এবং তারপর সেখান থেকে কি হলো জিদান?
হ্যাঁ, তারপর আমাদের সাথে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায়। তো ঝগড়া হওয়ার পরে আমরা তিনজন আর দুইজন আলাদা ভাগে হয়ে যায়। তারপর আমরা,
আপনার সাথে কে থাকে?
আমার সাথে ওই যে এটা মায়ের দুধ খেয়েছিল অসুস্থ যে ছেলেটা
হোটেলে, যে মানে বোকা বোকা ছেলেটা,
হ্যাঁ ওকে আমি মানে আমার সঙ্গে আর কেউ দিতে চায় না, মানে আমি
যেহেতু আপনি সময় মতন ছিলেন না, আপনার সঙ্গে কেন দিবে।
পরে ওই ছেলেটাকে আমি নিয়ে চলে আসি বাসের মধ্যেই। তো বাসের ছাদে করে আমরা খুব কষ্টে আর কি আসি ঢাকা আসি। আসার পরে আমরা বাসে চলে যাই, তো ওরা পরের দিন চলে আসে। চলে আসার পরে আমরা যা যার মধ্যে যাই, পরে আবার দুই তিন দিন পরে আবার একই মিলে হয়ে যা হয়েছে সব ভুলে যাই।
আচ্ছা,
তো ভুলে যাই ওই যে আবার ওই ম্যাচে, ওইখানে আমরা আড্ডা দিই, গাজা টাজা খাই। তো ওইখানে যে পকেট ম্যানের কথা বলছিলাম, ওইখানে ওই পকেট
মানে এই যে টান বাজারে গেলেন, বাজে বাজে কতগুলো জীবন দেখলেন, কষ্টের কতগুলো জীবন দেখলেন, তারপরে আবার এসে সেই মেসেই, আবার সেই মজাই, তাও আপনাদের উপলব্ধি হয় নাই?
ওটা আমাদের কাছে এমন একটা অনুভূতি, মানে
এই আনন্দের জন্য সব নষ্ট করে
ফেলা, সব নষ্ট। হ্যাঁ, আমি ওটাই চাই, আমাদের টাকা চাই, জুয়া চাই, নেশা চাই, আর কিছু না। এটাই আমাদের কাছে অনেক কিছু ব্রেন, যেটা আমরা বলি এই ব্রেনের ভিতরে মস্তিষ্কে এমন কিছু ঢিগা যায়,
মস্তিষ্কের ভিতরে, ব্রেইনের ভিতরে,
তখন কিন্তু আপনার ভালো কি জিনিস ওটা তখন চিন্তা করে না, প্লাস খারাপ কি আছে ওটাকে ভালো মনে হয়,
এবং সেটা থেকে যত রকম সুবিধা পাওয়া
যায়। আমি না, আমার মতো এই সার্কেলে যারা যারা আগে বাড়ছে কিংবা হয়েছে সবারই একই কি। তো আমরা এরকম ওই পকেট মারদের ধরি, একটারে ধরি, এরকম সকল হইলেই মনে করেন আমরা সকল হইলে ৯টা বাজে নাস্তা টাস্তা খাই ওইখানেই, ওই পকেট মারদের ধরি, এরকম এই মানিব্যাগ ওরা পকেট মারে আইনা, মনে করেন আমরা দেখি রাস্তার মাঝখানেই। হাজারো মানুষ মনে করেন টাকা মানুষ দেখতেছে যে ওই লোকটা মারতেছে আমরা পকেট মেরে, মানে ও পকেট মারছে ওরে আমরা মাইরা ধরে ওইখান থেকে রাস্তাতেই টাকা নিয়ে পড়ছি, মানিব্যাগ নিয়ে পড়ছি। তো এরকম করতে করতে ওদের সাথে আমাদের অনেক ভালো একটা ইয়ে হয়ে যায়। তোরা বলে মামা মাইর ধরে দিয়ে না, এখন তো কাজ করাই না,
পেমেন্ট দিব।
হ্যাঁ পেমেন্ট দিব, ঠিক আছে পেমেন্ট দিবি, পেমেন্ট কি তোরা কাজ করবি মানিব্যাগ খুলবি না আয়না আমাদের কাছে।
আপনারা কি শ্রোতা বন্ধুরা বুঝতে পারছেন যে বিভিন্ন এলাকায় আস্তে আস্তে কিভাবে এসব অপরাধ প্রবণতা গুলো তৈরি হয়? দেখুন অটোমেটিক্যালি একটা ইললিগাল কাজের লিগাল সিস্টেম বের হয়ে গেল। প্রথমত সে নিজে একটা ইললিগাল কাজ করছে, যেখানে আপনাদের এলাকার বড় ভাই হিসাবে উচিত ছিল তাকে শাসন করা যাতে এই কাজটা সে না করে, সেই জন্য মারধর দিতে পারেন। সেইখানে আপনারা তাকে আরো অনেক সুন্দরভাবে উৎসাহিত করেছেন যে এখন আরো একটা মানিব্যাগ বেশি, একটা চামড়া বেশি নিয়ে আসো, একটা আমাদেরকে দাও, বাকিটা তুমি খাও। আচ্ছা আচ্ছা,
এরকম একটা সিস্টেম হয় যে তোরা মানিব্যাগ পকেট মারবি ঠিক আছে, মানিব্যাগ খুলবি না আমাদেরকে সেনে দিবি, আমরা তোদের যা দিব তাই।
আচ্ছা,
তো এরকম মাঝে মাঝে কয়েকটা বর খেলাপ করে ওই রেকর্ডে উত্তমাতম দিলে আবার ঠিক হয়ে যায়।
আচ্ছা,
তো এরকম মনে করেন করতে করতে দেখা গেছে একদিন এক মানিব্যাগ খুলতে গিয়া ডলার পেয়ে গেছি, প্রায় 60-70 হাজার টাকার মতো ডলার ভাঙানো হয়েছে, ওইটা বাটাবাটি হয়ে গেছে ঠিক আছে। তো এরকম করতে করতে তো ওরা তো হিরোইন খোর, হিরোইন খায়, তো আমরা তো জিগাই যে তোরা এটা কি লিয়ে খাস, কেন খাস,
যারা পকেট মারে।
হ্যাঁ, তো ওরা এই গোলাপবাগ আপনার সিটিগুলি কয় এখানে যে নেশার আড্ডা ছিল ওইখানে, তো আমরা একদিন উৎসব আবার যে কেন ওরা এটা খায় আর কি কারণে এটার জন্য যে ওরা এই কাজ করে এবং ওদের জীবনও শেষ।
আচ্ছা,
এটা আমরা বুঝতে পারি। তো ওদের সাথে
এটা আবার আপনারা বুঝতে পারেন?
হ্যাঁ, যে
ওরা যেগুলো করতেছে
এটা দেখতেছি না, ওরা কেন কি এমন মাদক, এটা হিরোইনটা কি এমন চিজ, এটার প্রতি আমার একটা আগ্রহ বাড়ে
যে এটার জন্য তারা শুধু যে পকেট মার করতেছে গণপিটনের রিস্ক নিতেছে তা না, আপনাদের মাইরও খাইতেছে আপনাদেরও টাকা দিতেছে, ঘটনা কি
ঘটনা। তো আমরা এরকম আমরা দুইটা তিনটা তিনজন ফ্রেন্ড একদিন ওদের সাথে যাই যে চল আজকে তোদের সাথে আমরা যাব, কি খাস তোর আমরা দেখবো। তো যাওয়ার পরে দেখি হিরোইন পান্নিতে দিয়া মানে এরকম মালে আগুন দা খায়। তো আমরা জিনিসটা দেখি
পানিতে দিয়ে,
পানিতে না পান্নি কাগজে।
আচ্ছা, পান্নি কাগজে
সিগারেটের কাগজ থাকে একটা,
ফয়েল পেপারের মতো,
এটা তো মনে করেন দিয়া খায়। তো খায় ঠিক আছে খাস। তো একদিন আমরা তো সময় গাঁজা ভরপুর খাই, দেখি একটা টান দিয়ে আজকে
হিরোইনে,
হিরোইনে ভাই তুই আজকে কয়টা খাবি, আজকে মানে বেগে তো এত পাইছস, তোর আজকে ভালোই দিছি, আমগো হয়েছে তুই খা, আমগুলো একটা লইস, তোর আজকে আমরা ম্যাচে ঢুকাম।
আচ্ছা,
ম্যাচের ভিতরে তুই খাবি, তোর লগে আমরাও খাম,
মানে তাকে একটা আলাদা সম্মাননা দেওয়া হলো,
সম্মাননা। তো ও তো পুরো খুশি, ঠিক আছে। তো একটা নেয়া হে, নেওয়ার পরে আমরা সবাই মিলা তিনজন মিলা ওই যে আমরা যে তিনজন যা দেখে এসেছিলাম ওই তিনজনেই একটা করে টান দেয়, দুইটা তিনটা করে একটা মানে একটা পুরো খায় ফেলা।
আচ্ছা,
খাওয়ার পরে মনে করেন মাথা মতো ঘুরায় বমি টুমি করে অস্থির। আবার একদিন যাই হোক আমার ওই ফ্রেন্ডটা ওইরকম আবার একদিন
খেয়ে তো দেখলেন একবার, আবার কেন,
আবার ওই একটু মানে ভালো লাগে জিনিসটার প্রতি, একটা জিনিস ভালো লাগে না জিনিস খাওয়ার পরে মাথা ঘুরে। হ্যাঁ, একবার
কথা বন্ধুরা আপনারা কি বুঝতে পারছেন, বন্ধুদের সাথে ট্রাই করতে গিয়েও মজা করতে গিয়েও কিন্তু একবারেই কিন্তু জিনিসটা ব্লাডে চলে আসতেছে, ভয়ানক জিনিস, ভয়ানক। প্লিজ আপনারা যদি এই পথে কেউ যাইতে থাকেন মাদকের পথে, স্পেশালি এই যে এই কয়েকটা জিনিস ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, প্যাথেডিন, এই জিনিসগুলো থেকে যদি দূরে থাকতে পারেন তাহলে অন্তত আপনাকে বাঁচানোর একটা উপায় হয়তো পাওয়া যেতে পারে, বলুন।
হ্যাঁ, তারপর আমরা এরকম খাই দুদিন একদিন। তো আমার একটা ফ্রেন্ড পাশে ওই সায়দাবাদ এলাকারই, ও এই চিজ খায়, তো ওর সাথে আমাদের সাথে অ্যান্ডারস্ট্যান্ড হলো। ও আবার কি করে গাঁজার ভিতরে সিগারেট যে স্টিক আছে, স্টিকের ভিতরে ওই হিরোইন বইরা খায়, ওটাকে আবার অকটেন বলা হয়।
আচ্ছা,
তো ওই অকটেন খায়। তো আমরা ওর সাথে ওই এলাকায় গেলে মানে আউটগোয়িং মানে এক এলাকা আরেক এলাকা ফ্রেন্ড সার্কেল থাকে না, ও কোনো ক্রাইম হলে আমাদের ডাকদা নেয়, আমরা যাই কোবাই টোবাই চলে আসা করি। আবার মনে করেন আমাদের গ্যাঞ্জাম হইলো, আমরা ও গ্রুপ ডাক দিলাম, ওরা এসে আমাদের এলাকায় সব কোবাই টোবাই দেওয়া গেল,
মানে অপরাধের সঙ্গ।
হ্যাঁ, পরে ওদের কাছে গেলে ওরা দেখি গাঞ্জা তোর মতো চলতেছে, গাঞ্জার ভিতরে পাউডার ঢুকায় খায়। চিরে দোষ, তোরা এই পাউডার খাস, এটা তো পানি দিয়ে খায়, গাবে না বেটা এই সিগারেট এই স্টিকের ভিতরে বেড়া খাওন যায়, সিগারেটও খাওয়া যায়। তো ঠিক আছে, দে আমরাও খাই। তো খাই, খাইছো? হ খাইছি না, পানি দিয়ে খাইছি। হ্যাঁ, খাওয়ার পরে ভালোই লাগে।
আচ্ছা,
তো এরকম পকেট মারতে ধরতাছি, নিজেরাও মনে করেন এরকম খাইতাছি। খাওয়ার পর এক পর্যায়ে হিরোইনটা প্রায় এমন একটা চিজ, আমরা এমন অজান্তে এমন একটা মানে শারীরিক একটা কি বলবো প্যারাই বলে আর কি, এরকম একটা হয়ে যায় যেমন আপনি এখন খাইছেন, আপনি রাত্রে আপনার খাওয়ারটা ব্যবস্থা করে রাখতে হবে, নয়তো আপনার অবস্থা কাহিল।
অবস্থা কাহিল বলতে আসলে শারীরিক ফিলিংসটা কেমন হয়?
শারীরিক ফিলিংসটা মনে ধরেন আপনার পেটের যা আছে সব ডাইরেক্ট হয়ে যাবে, আপনি অক্লান্ত হয়ে যাবেন, হাঁটাচলা বন্ধ, ডাইরেক্ট জায়গায় আপনি ফিট
খায়, মানে এটা তো অথর্বের মতন অবস্থা।
অথর্বি, ইয়াস, এটা অথর্বি, এটা আপনি না খান এই আপনার এই অবস্থা। আর যদি ওই মুহূর্তে আপনি একটা সিগারেটের বইরা খান তাহলে আপনি আবার মনে করেন ওই মুহূর্তে খাড়াই গেছেন স্ট্রং ফুল
সাথে সাথে বডি পাওয়ার পাওয়া যায়,
পাওয়ার পাওয়া ফুল পাওয়ার আপনি আর কি করতেও সব ব্যাস।
তো ভয়ঙ্কর জিনিস।
হ্যাঁ, তো আরেকটা কথা শুনেন, ওদের একটা টাইম ছিল, এটা খাইতে হয় মানে দুই টাইম, ওরা সকাল খাইতো রাত্রে খাইতো, ওদের একটা টাইম, ওরা যে এত বড় নেশা করো ওরা খাইতো দুই টাইম।
আচ্ছা,
আর আমরা তো নতুন খোর, আমরা এমন ভাবে খাইতাম যে কোনো টাইমই ছিল না,
যখন ইচ্ছা তখন,
যখন ইচ্ছা টাকা পাইতাছি। মনে করেন ওই শারীরিক মানে যে একটা সমস্যা লাস্টের দিকে হয় মানে খুবই খারাপ হয়ে যায় আমার। তো মনে করেন আমরা একটু পর পরি ঘুরা ঘুরি টাকা পাইতাছে, ব্যাস ওই দুটা পাঁচটা মাল লয়ে যা, পাঁচটা মাল লয়েছে, সিগারেট বেরা খাইতেছি, আমরা পানি দেখাইতাম না, আমরা সিগারেট বেরিয়ে খাইতাম।
আচ্ছা,
তো এরকম মনে করেন ওরাই অবাক হয়ে যেত, কিরে মামা তোরা আঙ্গুর থেকে হি গিয়ে দিয়ে তোরা আঙ্গুর হচ্ছে বড় বড় খোর হয়ে যেত, ঘটনা কি মামা তোরা কিন্তু আগরম হইস না মামা, খুব বেড়া তোরা তো যে কমেডি কর, আমরা তা জানো না তো তোরা কি আর আমরা কি, ওদের কিন্তু আমরা নিন্দাইতাম, ওরাও হিরণ খুঁড়ে আমরাও বড় হিরণ খুঁড়ে হয়ে গেছে, এখন কিন্তু নিন্দাইতাম ওদের না, আমরা কিন্তু বুঝতেছি না যে এক সময় আইব যে ওদের জায়গাটায় আমাদের দাঁড়াতে হবে। এবং অলরেডি আমার একটা ফ্রেন্ড এরকম চলার পরে, ও মনে করেন আপনার ভালো ছিল, নাচ গান করতেই করতো, ও এক সময় মনে করেন ওদের সাথে গিয়ে পকেট মারা শুরু করে দেয়
এই হিরোইনের
নেশায়। তা আমরা জিনিসটা আমরা ওরে ও ই করি গালাগালি করি করে তুই আমলে থাক, ওরা কাজ করে নাঙ্গ দিব। ও আমাদের আবার এখানে মনে করেন আশেপাশে কিছু কাউন্টার আছে, ওইখানে গিয়ে মনে করেন আপনার এক গ্রুপ আইসা ওই কাউন্টার দখল। তা আমরা একদিন কি করলাম,
কাউন্টারে কি কাজ হয়,
টিকিট বিক্রি হয় ওই কাউন্টারের থেকে টাকা, মানে
টাকাটা আসে কিভাবে,
টাকাটা
আসে হিসাবটা কি,
হ্যাঁ হিসাবটা হলো গিয়া যেমন এই চারটা পাঁচটা কাউন্টার আপনার ওই ভিতরে এলাকার পোলা পাই না, প্রতিদিন 3,000 টাকা করে 2,000 টাকা করে নেওয়া যায়
এক এক কাউন্টার,
এক এক কাউন্টার থেকে।
তো এটা কি ট্যাক্স,
ট্যাক্স এটা হলো গুন্ডা বাধা আর কি বলে, ঠিক আছে ডাইরেক্ট।
আমার আমি একটা জিনিস সবাইকে বলতে চাই, আমার মনে হয় না এভাবে রেগুলারলি যদি সত্যিকারের ট্যাক্স যেটা গভর্নমেন্ট ট্যাক্স যেটা সরকারি ট্যাক্স যেটা সেটা আমার মনে হয় এভাবে করে আদায় করা উচিত ওনাদের মাধ্যমে, তাহলে অনেক রেগুলারলি আদায় হবে ট্যাক্স, তাই না।
তো আমাদের সাথে একদিন ও খুব এক কাউন্টারে গ্যাঞ্জা মারামারি হুস্তি দিতেছে, তা আমরা দাঁড়া দাঁড়ি কি ব্যাপার ওরে লোকটার এইভাবে মাইরা গেল। তা আমরা নাস্তা খাই হোটেল থেকে বেরোইলাম, বেরোনোর পর জিজ্ঞাসা করলাম
কাকে মারছে, বুঝিনি,
ম্যানেজার রে, কাউন্টারে যে ম্যানেজার থাকে ওকে মারা,
যে কাউন্টারে আপনারা বসতেন,
না না আমরা ওইখানে দেখতাম আর কি।
আচ্ছা,
তো ওই পারে আমরা রাস্তার এই পার আমাদের ওই পার ওদের। তো আমরা জিজ্ঞাসা করলাম কি ব্যাপার মামা, আপনার আজকে উমুরের এলাকায় চিনি পরিচিত ভাই বেড়াদারি, আমাদের ভাই বেড়াদারকে জিজ্ঞাসা করলাম যে আপনারা ওই লোকটা ওই বড় ভাইয়া আপনার মাল লোকেন, দেখ ভাইয়া এই সমস্যা আজকে একটু টাকা একটু কম বেশি হচ্ছে এই কারণে আমাদের আজকে মাইর দূর করা হয়েছে, ঠিক আছে ভাইয়া এখন এই করেন। ও আমরা চলে এলাম, পরের দিন আবার গেলাম, গিয়া আমি আর আমার একটা বন্ধু মাসুম নাম, ও আর আমি গেলাম, আর একটা বড় ভাই আছে এক ব্যাস আর কি সুমন, কিন্তু ওই ব্যাসে আমাদের এলাকা ব্যাস ভাগ করা, ওই বড় ভাইটা সবসময় আমাদের সাথে থাকে। তো ওরে ও নিলাম, নিয়া বললাম যে ভাই আপনার এই যে সমস্যাটা, এই সমস্যাটা যদি আমরা সলভ করে দিই তাহলে কি আপনার ওরে যে পেমেন্টটা দেন ওই পেমেন্টটা আমাদের দিবেন, ওকে। তা আমরা কি করলাম, আমরা কবে আসবে, কালকে আসবো, কোন টাইম, এই টাইম, ঠিক আছে। তা আমরা কি করলাম, আমাদের তিন চারজন বন্ধু, আমরা তিনজন আর ওই যে আউট এলাকার যে বলছিলাম যে পাশের এলাকা ওই বন্ধুবান্ধবকে খবর দিলাম আর আমাদের গ্রুপেরও বেশি জানাইলাম, ওদের না সব ফিট ওই পারিস সেটিং, ওরা আসলে ওদের অ্যাটাক অ্যাটাক হাও। তো ওরা আসলো, আসার পরে মনে করেন আমরা তিন চারটা বুম বুম মারার পরে মনে করেন ওগুলো কোবা টোবা দিলাম বা শেষ,
বুম মারার পরে
মানে প্রথমত বোম মারলাম, মারার পরে পুরো ক্লিয়ার রাস্তা।
রাষ্ট্রদ্রোহী কাজ করা সম্ভব, এটা আপনারা কোথা থেকে পেয়ে যাচ্ছেন,
কোনো ব্যাপার না।
এতক্ষণ পর্যন্ত আমরা মানে কি বলবো ড্রাগস এর মধ্যে ছিলাম, যে হিরোইন টিরোইন পাওয়া এখানে কোনো ব্যাপার না, এখানে তো দেখা যাচ্ছে যে অস্ত্র বোম পাওয়া কোনো ব্যাপার না,
এরকম হইলো। তো আমরা কি করলাম, একটা বোম মারলাম, বোম মারার পরে রাস্তা ক্লিয়ার, পর ওই যারা আসছিল চাঁদার লেগা ওদেরকে ইচ্ছা রেখে সাইজ দিলাম, চার পাঁচটা কুপটা যে যেমনি পারলাম আর কি, ওরা ছয় সাত জন।
আপনাদের কাছে কি কি অস্ত্র ছিল তখন?
এই মনে করেন ধা ছোট ছোট ক্রিজ বানাইতাম আমরা, শক কইরা ফাইল দিয়া এই দিয়া লোহা দা শক কইরা আমরা অনেক অস্ত্র বানাই,
শক কইরা,
হ্যাঁ যে শক করে এটাই কিন্তু আমাদের শখ, যে আজকে এই ডিজাইনের একটা অস্ত্র বানাম, এই ডিজাইনের চাকুরা বানাম। যেমন আম্মা জান যে ছবিটা দেখছি ওই সময় একটা চাকু বানাইলাম কভার দিয়া, আমি কিন্তু একটা কথা বলা হয়নি, আমি কিন্তু আমাদের বড় ভাই কিন্তু ওয়ার্কশপ আছে, আমি কিন্তু ওয়ার্কশপের একটা ভালো মিস্ত্রি এবং লেদ মেশিন যাকে বলা হয়, আমি আমার দক্ষতা এমন একটা দক্ষতা বলতে পারেন, যেমন আপনার চুলটা আমি মেপে করে দিতে পারবো, আপনার চুলটা কতটুকু মোটা
আচ্ছা আপনি মানে খালি চোখে
না 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 মাইকে একটা মিটার আছে মানে একটা মিটার আছে ওইটা আমি মেপে আমি বলতে পারবো যে আপনি চুলটা কত কয়েকজন পয়েন্ট মোটা তো আমি আমার বড় ভাইয়ের সাথে ওয়ার্কশপে কাজ করি তো ওয়ার্কশপে এরকম এরকম চাকু বানায় বানায় ছাদের উপরে মনে করেন জমাইতাম কারখানার উপরেই তো ওই রকম চাকু টাকু কুয়াটো দিলাম শেষ পরের থেকে ওই ওই জায়গার ওই কাউন্টারের যেমন ওই কোম্পানির এতটা কাউন্টার ওইখান থেকে আমরা প্রতিদিন 3,000 টাকা করে আমরা পাইতাছি এটা হলো আরেক সাবজেক্ট তো আর এইখান দা পকেট মারিতে ধরতে আসি চলতে আসি খাইতে আসি তো খাইতে খাইতে মনে করেন এরকম কয়েকটা পকেট মারি এক একদিন আহে এক একদিন আহে না কিন্তু আমাদের খরচা
বাড়তেছে
বাড়তেছে
কিন্তু ইনকাম ইরেগুলার পকেট মার তো প্রতিদিন পকেট পাচ্ছে না
পাচ্ছে না দেখা গেছে আজকে ও 200 টাকা মারছে ওরই লাগবো ও মামা আমার তো বেড়া খাইতে হবো আবে তর্চ করা বেড়া তো আমার এটা তোর কইতে পারত যা 200 টাকা আমরা অন্যদিকে ধান্দা এবং একদিন আমরা নিজেরাই ফার্স্ট জি ওই আজকে তো টাকা পয়সা হইলো না আমরা কি করবো আজকে আমরা নিজেরাই ছিনদাই করতে নামি
এই মুহূর্তে আমাদেরকে একটা বিরতি নিতে হবে বিরতি সময় চলে এসেছে ঘন্টা বেজে গেছে বিরতির 12টার পরে কাহিনী আরো গভীরের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অপরাধ জগৎ কিভাবে একটু একটু করে গ্রাস করে নেয় একটা মানুষকে এবং কিভাবে একটা মানুষের ভিতর থেকে বোধই চলে যায় যে অপরাধ ছাড়াও আরো অনেক কিছু করার আছে কথা বলতে বলতে একটা খুব সুন্দর জিনিস বের হয়ে আসলো সেটা হচ্ছে জিদান ভাই কিন্তু খুব ভালো লেড মিস্ত্রি অসাধারণ একজন মিস্ত্রি এবং সে খুব ভালো মিটারের কাজ জানে সে খুব ভালোভাবে ভালো রকম দক্ষ এবং এই কাজটা করতে থাকলেও তার ইনকাম সৎ উপায়ে কম হইত বরং সুন্দর একটা জীবন তার মানে বলার মতন অন্যরকম একটা ঘটনা থাকতো হয়তো যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে নয় হয়তো জীবনের গল্প অনুষ্ঠানে এসে তিনি কথাগুলো বলতেন আর হ্যাঁ আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে তাহলে আমাদেরকে ফোন করুন ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892 আমি আবারও বলছি 09613892892 ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন আপনার ফোন নাম্বার এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন যাই হোক আমরা এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও কথা হবে অ্যাজ ইউজুয়াল একদম শেষের দিকে আমাদের সাথে থাকবেন ডক্টর তাজুল ইসলাম এবং ওনার কাছ থেকেও আমরা জানবো যে এই ধরনের মাদকাসক্তি থেকে অপরাধ প্রবণতা এটা থেকে দূরে আসার মানসিক উপায়গুলো কি কি এখন একটা বিরতি নিচ্ছি শুনছেন রয়্যাল টাইগার ব্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রয়্যাল টাইগার ব্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo Recharge yourself শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 আমি রেহান আছি আপনাদের সাথে আর চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবং আমাদের সাথে যাহা বলার তাহা সত্য করিয়ে যে বলছেন সে হচ্ছে আমাদের জিদান জিদান আপনার কাছে লাস্ট যে কথাটা আমরা শুনছিলাম বিরতির ঠিক আগে যে এ মানে অপরাধ এতদিন আপনারা ইনডিরেক্টলি করতেন অর্থাৎ অপরাধীদের কাছ থেকে আপনারা টাকা উঠাতেন এবার আপনারা চিন্তা করলেন যে আপনারা কাউকে ভাগ বাটোয়ারাই দিবেন না আপনারা নিজেরাই অপরাধ করবেন তাই না
হ্যাঁ তো এটারও একটা কারণ আছে কারণ ওই সময় আপনি 2006 সালে এই যে আপনারা এখন ইয়াবা বলেন কিংবা আমরা ইয়াবাটা সেবন করি এটা ওই সময় আপনার এক এক পিস আমরা প্রথমত 900 টাকা করে পিস কিনা খাই
এক একটা ট্যাবলেট
পিস হ্যাঁ ট্যাবলেট তখন খুব কম
তখন আপনারা আপনি তো হিরোইন খাইতেন
হ্যাঁ হিরোইন তো খাইতাম হিরোইন তো খাই নেশার আরো কি কি আছে এগুলো তো মনে করেন হিরোইন তো আছে গাঁজা তো আছেই যে ইয়াবা এটা আমরা এক বড় ভাই থেকে শুনি মানে আউট একটা যে
2006
হ্যাঁ যেমন আমাদের এলাকায় একটা সিন্ডিকেটের দুইটা ছেলে আসতো আইসা আমাদের সাথে আড্ডা বাড্ডা দিত
আচ্ছা
দেওয়ার পরে মনে করেন ওরা দেখতেন এই চিজটা খাইতো
আচ্ছা
হিরোইনও খাইতো এই চিজটা খাইতো ওরা 900 টাকা করে পার পিস কিনা খাইতো
আচ্ছা
তো ওদের সাথে আমরা 2-3 দিন খাওয়ার পরে আমরা ওইটা জিনিসটা লাইন পেলাম যে ওইখানে গেলে এটা পাওয়া যায়
আচ্ছা
তখন এটা আপনার খুব কম মানুষই খায় নামও শুনে নেয় অনেক মানুষ যে ইয়াবা কি চিজ তো আমার আব্বু মা তো মনে করেন মাথা নষ্ট যে আমার ছেলে সকাল 12টায় বের হয় রাইতের 3টায় বাসায় আছে তো এরকম প্রায় 1 বছর
তখন আপনার মা কি করছেন মানে সংসার চলছে কি
সংসার চলছে
ওই যে জমি বেচা টাকা
হ্যাঁ জমি বেচা টাকা এবং মনে করেন কোন মত আর কি আমার নানি কিছু পেনশন পেতো ওই টাকাটা
আপনার বাবারও আপনার ব্যাপারেও কোনো খোঁজ নেই কি করছেন না করছেন এবং যে কোনো কাজও করতেছেন
না আমার বাবাটা আমার বাপ মা এবং খুবই খুবই সরল, খুবই সোজা মা। আমার মা ঢাকার মেয়ে, কিন্তু উনি আপনার টিকাডুলি কি এলাকা হ্যাঁ এটা হচ্ছে না, এত সোজা এত সরল। আমার বাবাটা খুব সোজা সরল, যেহেতু আমার বাবা আমি বলতে পারবো যে আমার আজ পর্যন্ত একটা চড়ও দেয় নাই, এটাই হ্যার ভুল ছিল। যদি আজকে ওই চড়টা আমাকে দিত তাহলে কিন্তু আমি ৯mm pistol ঠিক আছে, সার্জেন্ট 32 থাকবে, এগুলো অস্ত্র থাকবে, তো 32 মতো এগুলো সাইডে বাইডে আমাদের এনে রাখতাম আমরা, ঠিক আছে। তখন আমরা এগুলো বুঝতাম না, তো ওই ছেলেদের সাথে আমরা আড্ডা দিতাম, ওরা কি করতো জিজ্ঞাসা করলাম, দোস্ত ওরা এত টাকা বাংস করতে, যদি পাঁচটা আপনার ইয়া বা খা ডেলি ৫,০০০ টাকা হেরে ওই সময় মনে করেন আপনার ৪০-৫০ টাকা পাতা, সারা দিন মনে করেন ১০টা পাতা ১৫টা পাতা খায়া লাইছে, অগলকে বইসে আমরাও খাইতেছি,
মানে দুই দিনেই তো ৩-৪ হাজার টাকা তারা খালি নেশাই করতেছে।
হ্যাঁ, প্রতিদিন এভরিডে ৩-৪ হাজার খাইতেছে, দুই দিনে ডেলি ৩-৪ হাজার টাকা নেশা খাইতেছে। তো জিজ্ঞাসা দোস্ত ওরা কেমনি কস না কে দোস্ত, আজকে তো করে লইয়া যাবো কাছে, ঠিক আছে গেলাম আমি আর আমার একটা বন্ধু, আর ওই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু আমরা গেলাম। গেলাম কোথায়, আপনার ওই নদীর পার।
আচ্ছা,
কাজ কি দোষ, এই যে লও আউন্স যাইবা, ওই লোকটার সামনে যাবা, লোকটা শরীরে যেতে না লাগে, লোকটা শরীরে যেতে না লাগে, লোকটারে বলবা এই যে মানে আমাদের ডিউটি, আমার ডিউটি, আমার আমার কাজটা ছিল লোকটার বাসায় ঢুইকা, লোকটার যে রুমে বসে থাকবো ওই রুমটার ভিতরে ৪-৫ পিস গুলি ছেড়াম, আর কিছু না,
ফাঁকা গুলি,
হ্যাঁ ফাঁকা গুলি, এটুকুই মানে ভয়
একদম প্যানিক ঢুকা দেওয়া।
হ্যাঁ, তো ওনাকে আমি গেলাম, আমার লোকটা একটু স্বাস্থ্য ভালো, এই ঠিক আমি ওই মিয়া আমি কে জানেন, দেখবেন আমি কে কোমরতে জিনিস বাইর করে মনে করেন ধাম 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 তিনটা মেরা বললাম, তিনটা মারার পর হইলো তো অস্থির, তা আমি আমি রিল্যাক্স, ও অস্থির আমি রিল্যাক্স, ঠান্ডা মাথা আমি বেড়ে গেলাম। আমার নিচে দুইজন গার্ড আছে, আমার ওই বন্ধু আর আমার এক যে আমার এলাকার বন্ধু, ওরা দুইজন গার্ড। তো আমার প্রথম কাস্ট ও ফার্স্ট আমার দিল কত ট্রাই করো মাসকে, মানে যাই হোক আমার ফুলা টুলা আর কি পাঠাইলো, আমি সাকসেস। তো কইরে আসলাম, তো ওই পর থেকে আমি বুঝলাম যে আমার বন্ধু তো এই লাইনের এই কাজ। মূল কথা হচ্ছে গিয়া, যে লোকটাকে আমরা ভয়ভীতি দেখে আসলাম ওনার কাছ থেকে একটা মোটা অঙ্কের চাঁদা দাবি দেওয়া করা হয়েছে।
আচ্ছা
ঠিক আছে, কিন্তু উনি দিতে অপরাগত, উনার জাস্ট একটু ভয় দেখালাম আর বলে এলাম নেক্সট কিন্তু আর ফাঁকা না, একদম ডাইরেক্ট শরীরে ঢুকা দিন, ব্যাস আমার কাজ শেষ।
আমি তাকে জাস্ট ক্ষমতাটা
দেখাইলাম, হ্যাঁ ব্যাস ওই এলাকার কাজ শেষ, এরকম মনে করেন। তো উপর এলাকায় মনে করেন উপরে র্যাঙ্ক পর্যন্ত আমার নাম উঠলো, যে ও কিন্তু এরকম কাজ, এরকম আরো কয়েকটা কাজ উঠাইলাম আমি। তো গেলাম
উপরের র্যাঙ্ক বলতে অপরাধের জগতে,
অপরাধ যে উপরের র্যাঙ্কে আমার নাম উঠলো, যে ও কিন্তু এরকম একটা
পড়া। আপনি কি তখন খুব খুশি হয়েছিলেন?
বলতে পারেন হ্যাঁ খুশি আমি, কারণ ওই সময় আমি প্রচুর টাকা পাইতেছি, দেখা গেছে আমাকে অনেক একটা চেক দেওয়া হয়েছে, যাও তুমি চেক ৫০,০০০ টাকা চেক যাও ব্যাঙ্গের। আমি তো মনে করেন দুইদিনে ৫০,০০০ টাকা পাই গেছি, তার কি লাগে, দুইদিনে মনে করেন ৫০,০০০ টাকা পাইছি, আমি এক মাস ভুইরে ভাঙতে খেতেছি, আবার টাকা শর্ট, আবার গেছি, আবার এক ও আবার এই দেখেন বাড্ডা গেছি একটা কাজে, গেছি এক কাজে, আমাদের গ্রুপ আমাদের সিন্ডিকেটটা বিশাল বড় ছিল, বাড্ডা তো আমাদের সিন্ডিকেট, তো ওখানে গেলাম। আবার একটা কথা, ওইখানে আমাদের গ্রুপের ভিত্তি কিন্তু একটা নিষেধ ছিল, কেউ ড্রাগস করবা না। মানে উনি এটা পছন্দ করতো না, যে একটা কাজে যাই বা তখন
যাদের মাধ্যমে আপনি ওই গ্রুপে গেছেন তারাই তো ড্রাগস করতো,
কিন্তু এটা জানতো না, ড্রাগস করো সমস্যা নাই, কিন্তু যখন কাজে যাই বা তখন ফুল
হুশে
হুশে,
আচ্ছা
এটা কি নিয়ম আর কি। তো গেলাম, তো এরকম ওই বাড্ডা লাগায় গেলাম, এরকম কাজ কাজে গেলাম, তো কাজে বেরোম আর কি, এক বাড়িতে গেলাম, ওই বাড়িতে আমরা রাত্রে থাকলাম খাইলাম। তো আমরা একটা কাজে যাবো, যাওয়ার সময় আমাদের এক ওই বন্ধু বাড্ডার বন্ধুটাই ও ফেন্সি খাইছে, এরকম আমাদের সামনে দশ একটা এরকম ৪-৫টা পাতা, মানে একটা পাতা ১০টা করে ফেন্সি দিল, তো এরকম পাতা। তো ও কি করলো, দুইটা খায়া ফেলাইছে। তো আমার ও অগ্রুপেরই এক বন্ধু কি করলো, ওর এই মনে করেন কি বলুম ভাই, পুরা ৬টা গুলি ওর ভিতরে শুলে ঢুকা দিল, অরি ফ্রেন্ড, হ্যাঁ ওরে কিন্তু কাজে নেওয়া যাওয়ার কথা, ওর একটি অপরাধ
মেরে ফেললো,
হ্যাঁ খায় ফেলাইলো। তো এই দৃশ্য দেখলাম,
এই দৃশ্য কোথায় ঘটলো, কোন জায়গাটায়?
বাড্ডা।
এবং সেটা তো শব্দ হয়নি?
হ্যাঁ হয়েছে,
আশেপাশে লোকজন ছিল না?
না, যে বাসাটা ছিল বিল আর কি।
আচ্ছা,
বিলের মাঝখানে।
তারপর লাস্টটা কি করলো?
লাস্টটা কি হলো এটা আমরা জানি না, আমরা তো মনে করেন হতবোধ, কি রে তুই এই কাজটা করলি কেন, তোরই তো ফ্রেন্ড, কদ্দোস ওর প্রেম না আগের ইনফরমেশন আছিল, আর এমনি ওই কয়েকটা ফাউল করেছিল, যার ওই খার সহ আজকে মিটা দিলাম আমার শেষ। তো এটা দেখা মনে করেন আমরা সতর্ক হয়ে গেলাম, কি যে ও আমাদের কই করে হারাইতে
পারে, যে কোনোদিন ওই ছেলে তো তার ক্লোজ ফ্রেন্ড ছিল,
ক্লোজ ফ্রেন্ড ছিল, আমরা তো বাইরের এলাকা, তো আমরা একটু সতর্ক হলাম, আমরা
লগে তিনজনটা আলাদা শিফটে আলাপ আলোচনা করে আবার গেলাম। যাওয়ার পর অর লইলাম, অর লইয়া কাজে গেলাম, কিন্তু অর থেকে একটু সরল দিতাম যে ও যেকোনো মতো একটা অক্রস করে ফালাইতে পারে, আমারও মেয়েরা ফালাইতে পারে। যাই হোক আমরা গিয়ে এলাম, পরে আমরা এটা রিপোর্ট জানাইলাম যে ভাই গরম না, তো যার কাছে রিপোর্ট দিলাম হ্যাঁ কোনো ব্যাপার না জগা
একটা
মরেই। তো
এই হচ্ছে আমাদের অপরাধ জগতের অবস্থা। দেখুন ব্যাপারটা হচ্ছে জগা, আমি আসলেই বুঝলাম না যে একটা লাশ কিভাবে একেবারে প্রশাসনের দেখা ছোঁয়ার বাইরে চলে যায়, লাশটা কোথায় গেল, কে লুকালো?
এটা মনে করেন আপনার ওই এলাকার ব্যাপার, এটা ওই সাইড আবার আরেক বড় ভাই আছে
ওইখানে ওইভাবে ওইভাবে ম্যানেজ করে ফেলা
হয়েছে।
বাবা,
পরে আমরা আমার এই গ্রুপে লাস্ট কাম রইল আপনার ওই ক্যারেনিগুঞ্জ না, আর এই পাশে নদীর পারে আরেকটা কাজে যাই, চারজন পোলা যাই। তো ওদিন আমার ডিউটি হয়েছিল গিয়ে, আমি একটা ছোট ভাই আছে, ওর কাজ হলো বোম মারা, যদি কোনো ঘাবলো হয়ে যায় ও বোম মারবো, রাস্তা কিনার আমরা বেরিয়ে যাবো। তো আমি আউন্স আমার কুমড়ে, ওর কুমড়ে ও উপরে উঠলো, আমি নিচে। তো ও গেল ঠাস ঠাস মনে করেন ফুটা দিয়ে আ পড়লো, পরে নামার পরে মানে আওয়াজের শব্দের ঠেলায় পাবলিক বিলা হয়ে গেল। পাবলিক বিলা খাওয়ার পরে মনে করেন কি করবো, ওইও আলু ফাটাই দিল, এবং ও এমন ভাবে আলু ফাটাই আলুটা ফাটাইছে যে মনে করেন আমরা বেরোনের আগে আলু ফাটাই দিছে, তো মনে করেন আরো ই সমস্যা পড়ে গেলাম। পরে আমরা বেরোতে বেরোতে মনে করেন চারজন গেছি, তিনজন ফিরাইছে, একজন শেষ, এমন পরিস্থিতি মনে করেন বেরোইছি নদীর সাইডে, মনে করেন আমার ওই ফ্রেন্ডারে মানে কি কমো, আমি ওর মারমান্তিক মৃত্যু দেখা, আমি ওই দিন থেকে মানে এই সিন্ডিকেট পদে ছেড়ে দিলাম। ওরে মনে করেন নৌকালারা বৈঠা দেওয়া কি দোক রড দেওয়া যে যেমনি পারলো আর কি, একজন একটা রড ডুগা দিল প্যাটের ভিতরে, আরেকজন বৈঠা আলা মনে করেন এমন মানে ভাগলা বানা লাইলো, শেষ। সন্ত্রাস যেভাবে মারা হয় এইভাবে, যেমন আমরা একটা ইঁদুরে যেভাবে মারি আর কি,
ঠিক সেভাবে একটা মানুষকে
মেরে ফেলালো হয়, ওরে মেরে ফেললো পাবলিক আর কি। এই দৃশ্য দেখার পরে ভাই আমার খুব মায়া লেগে গেল গা, যাই হোক
মায়া লাগলো না ভয় লাগলো,
ভয় লাগলো আর কি,
এই পরিণতি আমার না হয়,
আমার না হয়। পরের দিনকার পর থেকে আমি না কাজে যাব না। পরে আমাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল, হ্যাঁ উপরে ডাকা দিলাম, না ভাই আর যাবো। তো ওই সিন্ডিকেটের যে মেন প্রধান উনি তো মরছেই, গ্রুপের মনে করেন হ্যাঁ কে কোথায় আছে কেউ জানে না, 2007 সালের ঘটনা। তো এই ছাড়ার পরে আমার প্রথম একটা আমার পাশের বাসার একটা মেয়ে আমার লাইফে আসে, মেয়েটা তেমন সুন্দর না হোক কিন্তু ওর সাথে আমার টাইম পাস, আমি বের হই।
কত সালে
এটা হইলো? আপনার ঠিক 7 সালে।
আচ্ছা,
7 সালে আমি ওই সময় নেশার টাকা কোথায় জোগাবো, আমার বাপ মা কিছু বুঝতে পারলো যে ও হিরোইন খায়।
আচ্ছা,
তো আমার বাপ মা আমাকে রিয়াব সেন্টারে দিয়ে দিল। তো এখানে 3 মাস থাকার পরে বের হইলাম, বের হওয়ার পর একটা মেয়ে আমি স্কুলের পাশে আর কি, তখন আমি আর হিরোইন আর খাই না।
আচ্ছা,
তো আমার আশেপাশে কয়
খাই যে ভিতরে ছিলেন এই জন্য মনে হয় খাইতে পারেন নাই।
ওইখান থেকে বের হইলাম ভালোই, মানে একটা মানুষ জন্ম যেভাবে নেয় বাচ্চা, ঠিক আমি ওইরকমই একটা জন্ম নিলাম ফ্রেশ।
আচ্ছা,
তো এই হিরোইন খা আমি ফার্স্ট ছেড়ে দিলাম, তারপরে আমি বাবা টাবা খাই, পরে যখন বাবা খাইছি জোড়া 500 টাকা, তখন আবার তখন আর ক্রাইম করি না আমি, তখন বাবা 2-4টা বিক্রি করি এরকম, ঠিক আছে, এরকম বিক্রি করতে করতে আমার লোভ আরো বেড়ে যায়গা, তখন আমি আরো 50 টাকা
বিক্রি করতাম
এই আমার এলাকার আশেপাশে, অমুক এলাকায় যে পাশে এলাকায় ভাই বেড়া তারা ওদের কাছে, তখন মনে করেন জোড়া 500 টাকা করে বিক্রি হইতো, তো এরকম বিক্রি করতাম আর 2-4টা খাইতাম। খাওয়ার পরে এমন পর্যায়ে গেলাম গা যে মনে করেন আপনার আমি 120 আনছি, আমি 20 পিস আমি খায় ফেলাইছি, খায় মনে করেন আমি পুরো 4-5 দিন হ্যাং বলতে আমার ঘুম নাই,
4 দিন 4 রাত
আমার ঘুম বিহীন। তো এই অবস্থা দেখে আমার মনে করেন আমি খুব নিজে নিজেই একটা ই করলাম যে আমি তো মারা যাবো লাস্টে, ঠিক আছে, তো আমি নিজের প্রতি একটা ইয়ে হলো যে না আমার বাঁচতে হইব, আমার একটা এটা কমাইতে হইব। তো কমাইতে কমাইতে এর মধ্যে আবার পুলিশে ধরা খাইছিলাম একটা মনে করেন জোড়া মারার এলাকায়, আমাদের নাম পড়ে যায় কিন্তু আমি পলা জায়গা।
আচ্ছা,
পলা যাওয়ার পরে ওই যে আমি যার কাছে বাবাটা বিক্রি করতাম ওই বড় বাইরে ধরলাম যে ভাই এই ব্যাপার, উনি আবার কি করলো চার্জশিটে আমার নামটা উঠাই দিল, উঠা দেওয়ার পরে আর যে বন্ধু বান্ধবরা ওরাও মনে করেন দরাল মোড়া খাইলাম, কিছু বন্ধু বান্ধব 2-3 বছর, আমি 6 মাস পর জেলের থেকে বের হইলাম, আর এইখান দিয়ে ওই মেয়ের তো চলতেছে প্রেম, চলতেছে। তো ওই মেয়েটা ওই আমি যেমন একটা জায়গায় দাঁড়াইলে আপনার 4-5টা মেয়ে কিংবা আমার পাশের বাসার মেয়ে, ভাড়াইটা মেয়ে, আমার মামার বাসার মেয়ে, আবার আর ওই পাশে সবাই মনে করতো আমি ওদের দাঁড়াইতাম, আসলে আমি দাঁড়াইছি কিন্তু একটা মেয়ের জন্য। তো এরকম আমার মামার বাসার একটা মেয়ে বলতেছে মানে হাই হ্যালো করে আমার মজাটা জানায়, আমি গলিদা যাইলে আসে হাত ধরি অন্য টান দিই মানে ফাজলামো করি, এরকম করতে করতে মনে করেন একদিন আমার মামার বাসা ও একদিন আমি দাঁড়াইছি বলতেছে জাস্ট আপনি কাল জানে, আমি বললাম না আছে কাল যায় নেই, এর মধ্যে আমি একটু জব টব ওই বাবা ব্যবসা একটু ছেড়ে দিয়া টমা দিয়ে একটু জব করে দিলাম, আমার ওয়ার্কশপে যে কাজটা এগুলো আমার ভাইয়ের সাথে করতেছি। তো মেয়েটা বললো যে আমি বললাম তুমি ঘুরঘুর করতেছো কেন, বলতেছে যে না গুরুহুটরা আজকে বাসা খালি কাজকর্ম নাইকা এদের লেগে আপনার দেখতেছে। আমি ঠিক আছে ভালো কথা, আমার খিদা লাগছে, কিছু খাবার টাবার দিয়া পারি। তো মেয়েরা ওকে আপনার মায়েরে বললেন, আমি বললাম না আমার মায়ের না, তুমি কিছু ফল ফ্রুট খাও। আমার বললো ঠিক আছে আসেন, গেলাম। তো মেয়েটারে বললাম যে তুমি আমার সঙ্গে এমন করো কেন? তো মেয়েটা বললো যে আপনি আমার ভালো লাগে। ঠিক আছে ভালো লাগে তো ভালো লাগে।
মেয়েটাকে কি আপনার ভালো লাগতো?
না মেয়েটাকে আমার ভালো লাগতো, আমি তো একজনের জন্য দাঁড়াইতাম যে আমার পাশের বাসার মেয়ে, ওই মামার পিছনে মামার বাড়ি, ওই বাড়ি ঘটনা। তো বললাম যে মেয়েটা বললো আমাকে, আমি বললাম তুমি কি আমার জন্য সব করতে পারো? বললো হ্যাঁ করতে পারি। ঠিক আছে করতে পারো, পুরোটাই হয়ে গেছে। তো হওয়ার পরে মনে করেন একটা পর্যায়ে ওই মেয়েটা আর তেমন আর টাইম দেয় না আমি, তবে হ্যাঁ যায় আসে, হাই হ্যালো কই তুই মজা লই আর কি। হ্যাঁ মেয়েটা আমাকে দেখে প্রতিদিনই দেখে, কিন্তু আমার আম্মা ব্যাপারটা এইরকম আরেকদিন করতে যাইতে গিয়ে ধরা খাই ব্যাপারটা। ধরা খাওয়ার পরে আমার আম্মা চাপ দেয় ওদেরকে, চাপ দেওয়ার পরে মনে করেন মেয়েটারে ওখান থেকে ছেড়ে যেতে হয়। পরে যে আমার পাশের বাসার আমার মামার বাড়ির মেয়েটা, ওকে আমি নিয়ে ভাইগা যাই, ভাইগা যা মনে করেন বিয়া টিয়া করে একদম পেরেশান। পরে এই নিয়ে অনেক কমিশনার টমিশনার ই হয় যে মেয়ের বাপে বলো ও একটা খারাপ ছেলে বাজে ছেলে, ওর কাছে কেন মেয়ে দিব? তো আমি বলি যে না আমাকে ভালো আর সুযোগ দিব হ্যান তেন বলি, না কোনো কাজ হবে না ছেড়ে দিতে। তো চাপ দেওয়ার পরে আমার গার্ডিয়ান আমার চাপ দেয়, দেওয়ার পরে মেয়েটা ছেড়ে দিতে হয়। ছেড়ে দেওয়ার পরে ওই মেয়েরা এখনো ওই বাড়িতে থাকে না আর আসে না, মেয়েটার সাথে আমার খুব আর যোগাযোগ নাই। আর তারপরে
মেয়েটার সাথে তখনই ওইটাই শেষ এবং শুরু।
হ্যাঁ ওই মেয়ের সাথে শেষ। তো মেয়ের সাথে আমি যোগাযোগ করি, পরে যোগাযোগ করার পরে ও এর মধ্যে মনে করেন ওই যখন আমি এই,
আচ্ছা আপনার কি মানে মনের মধ্যে জাগে না এই কথাটা যে আমি যে মেয়েটাকে ভালোবাসি না তার সাথে আমি এই ধরনের একটা সম্পর্ক করে তাকে একটা ক্ষতি কেন করব?
না আমি একটা জিনিস বলি আপনাকে, নেশা নেশা কিন্তু একটা সুস্থ মানুষ এক ধরন, ওকে সুস্থ তো সুস্থই, ওনার মাথায় সবকিছু ক্যাচ করে।
তবে এটাও সত্যি কথা, এখন আপনি যে কথাটা বলছেন মেয়ে ঘটিত যে ব্যাপারটা বলেছেন সেটা নেশা করা ছাড়া অনেকে করে,
অনেকে করে, কিন্তু একটা জিনিস অভ্যাসকৃত মানুষের, কিন্তু প্রতিটা মানুষের পৃথিবীতে যত মানুষই বলেন আপনি, 700 কোটি মানুষ আছে পৃথিবীতে, এই 700 কোটির প্রতিটা মানুষই আপনার একটা না একটা নেশা আছে।
রাইট,
হয়তো জুয়া নেশা সিগারেট, কেউ সুস্থ থাকে কিচ্ছু খায় না কিন্তু উনার মেন নেশা।
আচ্ছা
ঠিক আছে, উনার আরেকজন আছে উনার কোন নেশা নাই কিন্তু উনার একটা একটা না একটা নেশা আছেই, এরকম এই তো এরকম থাকে। তো আমারও মনে করেন এরকম একটা নেশার প্রতি ছিল। তো যাই হোক তারপরে এরকম চলে থাকে, ওই মেয়েটা বাদ গেল। তো আমার বাপ মা খুব চাপ দেয় যে বাবা তুমি এলা ভালো হও না তো সমস্যা। তা আমিও বুঝলাম যে এলাকাও সব ই, তো আমি কাজে ঢুকে যাই, আমি যে কাজটা জানি এই কাজে ঢুকতে থাকি, করতে থাকি করতে থাকি। তো আমার যে এক ওস্তাদ আছে উনার ওয়াইফের সাথে আমার রিলেশন হয়ে যায়।
কিসের কাজ শিখতেছিলেন তখন?
ওয়ার্কশপের কাজ,
ওয়ার্কশপে ওই যে লেড মিস্ত্রি,
লেড মিস্ত্রির কাজ। আমি তখন লেড মিস্ত্রি আর কি, মোটামুটি হাফ মিস্ত্রি,
হাফ মিস্ত্রি অবস্থায় তখন আপনাকে যে কাজ দিয়েছে তার ওয়াইফের সাথে আপনার একটা
রিলেশন হয়ে যায়,
একটা রিলেশন হয়ে যায়। এই মুহূর্তে আমাদেরকে একটা বিরতি নিতে হবে, আমরা এর পরে চলে যাব সরাসরি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের শেষ পর্বে। মূল পর্ব চলছে এবং শেষ পর্বে আমরা শুনব আলটিমেটলি এখন এই অবস্থায় বর্তমানে জিদান কেমন আছে, জিদান কি আদৌ বিয়ে করেছে কিনা, জিদানের কি সংসার আছে কিনা, জিদান এখনো মাদকাসক্ত কিনা, জিদান এখনো ক্রাইমের সাথে সম্পর্কিত কিনা, সবই আমরা শুনব। বাট তার আগে ছোট্ট বিরতি। আর হ্যাঁ আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে তাহলে আমাদেরকে ফোন করুন, ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন, আপনার ফোন নাম্বার এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। শুনতে থাকুন এবিসি রেডিও FM 89.2, চলছে রয়্যাল টাইগার ব্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself. শুনছেন এবিসি রেডিও FM 89.2, আমরা আবারও শুরু করতে যাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত আমরা অনেক কিছুই জেনে গেছি জিদান সম্পর্কে, জিদান আমাদেরকে বলেছে কিভাবে পারিপার্শ্বিকতার কারণে আস্তে আস্তে অপরাধ থেকে অপরাধী, অপরাধী থেকে তারপরে অপরাধের সঙ্গ, অপরাধীর সঙ্গ, তারপরে হাজার হাজার অপরাধ করা, মাদকাসক্ত হওয়া, এবং সবশেষে একটু আগে আমরা শুনছিলাম যে তার জীবনে নারী ঘটিত ব্যাপারও আছে, কোন একজন নারীর সাথে তার ভালোবাসার সম্পর্ক না থাকা সত্ত্বেও যেহেতু মেয়েটা তাকে ভালোবাসত, মেয়েটার ভালোবাসাটাকে জিদান শারীরিক ভাবে ব্যবহার করে, am I right?
Yes.
Okay. এরপরে এরপরে জিদান আমরা শেষ অংশে চলে এসেছি।
শেষ অংশ বলতে যে আপনি যে আমার ওস্তাদের এক ওয়াইফ থেকে ওনার সাথে আমার সাথে
শেষ মুহূর্তে আমরা বিরতির আগে শুনছিলাম যে আপনি এক জায়গায় কাজ শিখতে শুরু করলেন। আচ্ছা, এই কাজ শিখতে যে শুরু করলেন তার মানে কি আপনি অপরাধ জগৎ থেকে বের হয়ে আসার চিন্তা শুরু করে দিয়েছেন অলরেডি? যেহেতু লাস্ট ঘটনাটা ঘটেছে সেটা আপনার কাছে ভালো লাগেনি, একজন মানুষের মৃত্যু আপনি আর নিতে পারেন তাও এত নৃশংসভাবে, তো সেটা যেহেতু আপনি নিতে পারেননি আপনি চিন্তা করেছেন আপনি এবার সৎ কাজ করে জীবন যাপন করবেন। এবার আপনি সৎ কাজ করতে গিয়ে কাজ যেখানে শুরু করলেন সেখানে আপনার যে ওস্তাদ যে আপনাকে কাজ শিখালো, যার ওয়াইফকে আপনার মায়ের মতন দেখা উচিত, সেখানে তার সাথে আপনার একটা ভালোবাসার সম্পর্ক, মহিলাটাও কি আপনাকে ভালোবাসত?
মহিলাটা বলতে ওর বয়সও আমার থেকে 2-3 বছর কম। আর আমি যে আপনাকে আগের বিয়ের কথাটা বললাম, মেয়েটা ওটা ছিল আমার এক ধরনের ভালো লাগা, একচুয়ালি ওটা ভালোবাসা।
ওই বিয়েটা কেন করেছিলেন?
ওই বিয়েটা ওই যে বললাম না, টাইম পাস গুলিতে দাঁড়া দাঁড়া করতাম, করতে করতে মেয়েটার সঙ্গে আমার সাথে রিলেশন হয়ে যায়। তো আমার ওস্তাদের যে বউ ছিল ওনাকে আমার, ওর একটা বাচ্চা আছে, তখন ওই ছেলেটা 2-তে পড়ে।
আচ্ছা,
আমার ওনার ওয়াইফের সাথে আমার সাথে ফোনে কথা হয়, রিলেশন হয়। তো এমন একটা পর্যায়ে চলে যায় যে ওই মেয়ে আমার, আমি যা টাকা বেতন পাই সব মোবাইলে,
সব ওই মেয়ের সাথে কথা বলতে আপনি
বলতে, হ্যাঁ মানে আমি পাগল হয়ে যাই গা ওর কণ্ঠ না শুনলে, সারা দিন সারা রাত কাজে করতাম, হেডফোন কানে দিয়ে কথা কইতাছি, ওর সাথে প্রেম করতেছি, এরকম মানে চলতেছিল।
আচ্ছা,
তো ওর ও আমাকে এমন একটা পর্যায়ে যে আমি বললাম দেখো আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তো বললো কেন না সম্ভব না, কারণ তোমার বাচ্চা আছে, তুমি আমার ওস্তাদের বউ, দেখো তোমার একটা সুন্দর একটা পৃথিবী আছে সুন্দর।
এটা কতদিন পরে বললেন, আপনাদের সম্পর্ক কতদিন চলার পরে বললেন?
মনে করেন 6-7 মাস চলার পরে
বললেন,
এটি আমার বোকামি হয়েছে এই জায়গাটায়। তো মেয়েটা বলতেছে আমাকে দেখো তুমি যদি এখন এই পিসপা দাও, এক পা পিছনে দাও, তাহলে আমি স্টেট বলি আমি তোমাকে আমি আত্মহত্যা করবো,
এইরকম একটা ব্ল্যাকমেইল আমাকে
করলো। তা আমি কি করলাম, ঠিক আছে যেমন তুমি এখন ওই কথা বলছো, যেহেতু আমি ওরকে ছাড়া বাঁচতেছি না, ও আমাকে ছাড়া বাঁচতেছে না, এখন পিছনের ওর কি এবং আমার কি কিছুই ভাবি না। তো এরকম হইতে হইতে
একটা বাচ্চা একটা সংসার,
দেখেন আমি কতবার একটা পাপ কাজ করছি, আর এই পাপ কাজটা এখন বর্তমান আমার সাথে হয়ে গেছে।
আচ্ছা, সেখানে আমরা পরে আসি, তারপরে কি করলেন?
তারপরে আমরা কি করলাম, এক পর্যায়ে আমি আমার বাপ মারে জানাইলাম, বাপ মা বলতেছে যে মেয়ে কেমন, বললাম মুখমুক বিয়ে সাথে হয় না, আমার বাপ মার কাছে আমি পুরা মিথ্যে বললাম। পরে আমার বাপ মা জানতে পারলো যে ওর একটা বাচ্চা আছে, বিয়ে হয়েছে, ওর জামাই হেমুক তুমুক, তো ওকে আমি বিয়ে করে নিয়ে আর এক এলাকায় জায়গা। তো আমার ওস্তাদের হুমথুম দেয়, পুলিশ টুলিশ নিয়ে আহে। পরে আমি আমার ওস্তাদ আবার আমার ব্যাকগ্রাউন্ড এর কিছু জানি, জানার কারণে
আপনি অপরাধের সাথে লিপ্ত ছিলেন সেটা জানেন?
হ্যাঁ হ্যাঁ, ও আর আগে বাড়ে নাই, ভয় হয়তো আগে বাড়ে নাই, যাই হোক আগে বাড়ে নাই। তো আমি
জানার পরে সে কিছুই বলেনি,
কিছু মানে কিছু বাসায় এসে বললো আমার বাপ মার, এটা জানাইলো অবজেকশন। হ্যাঁ,
তার স্ত্রীর সাথে সে কোন রকম কোন খারাপ ব্যবহার করেনি?
হ্যাঁ, এখানে একটু কথা আছে, ও হইয়া ও আমার ওই মেয়ে আমার সাথে ওর জামাইয়ের সাথে সংসার করা অবস্থায় আমাকে বিয়ে করে, আমার সাথে রিলেশন,
এটা তো আইনানুক ভাবেও সিদ্ধ নয়।
হ্যাঁ,
ডিভোর্স না নিয়ে তো একজন ম্যারিড মহিলাকে বিয়ে করতে পারে
না। ওকে ও মেয়ে আমার কাছে, আমার সংসার চলার 2 মাস পরে আমি ওর জামাই যখন আগে কখন চাপ দেয় যে ও কোথায় আমার বাচ্চা কোথায়, আমাকে ডিভোর্স পেপার চাই আমার।
আচ্ছা,
পরে আমার কাছে এটা খবরটা আসে, পরে আমি ডিভোর্স পেপার আমার নিজের কামাই টাকা দিয়ে আমি ওই ছেলের ডিভোর্স দেব।
আচ্ছা,
কিন্তু এখানে দেখেন অন্যায়, এটা ফুল অন্যায়, আমি নিজে অন্যায়টা করি। তো আমার সাথে ওর সংসার চলা অবস্থায় আমার সাথে আমার বিয়ে হয়, এবং ও যখন ওই সংসারে ছিল তখন আমার কাছে বিয়ে হয় এবং আমাদের সাথে শারীরিক সম্পর্ক চলে,
বিয়ে করেন এবং শারীরিক
সম্পর্ক চলতে থাকে। হ্যাঁ, আমার বোনের বাসায় ওকে ডাকদা নিয়ে আসি, এরকম চলে।
এরকম আপনার যে ওস্তাদ বা ওই মহিলার হাজবেন্ড সেগুলো টের পায়নি?
না, ও যখন টের পায় তখন ও বলে যে এটা বিয়ে করো, ও কিন্তু বুঝতে পারছে, জানছে যে হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে।
আপনি সামাজিক অপরাধ থেকে কিন্তু মানসিক অপরাধে চলে আসছেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরকম হইতে থাকে। পরে যাই হোক, ও জানতে পারে ব্যাপারটা, পরে ওর গার্ডিয়ানও জানতে পারে, মেয়ের গার্ডিয়ান, ওরা বলে ঠিক আছে তো এখন এটা বিয়ে করো, বিয়ে করলাম, ডিভোর্স দেওয়াইলাম। তো ডিভোর্সটা আমার আরো আগে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এইভাবে চলতে চলতে আমার একটা বেবি আসে, আমার ছেলে আসে সংসারে, ও সংসারে। তো আমি তখন খুব সৎ, আমি খুব পরিশ্রম করি খুব, এবং আমি খুব সৎ হয়ে যাই। এমনও দেখা গেছে আমার রাস্তায় কিছু টাকা পড়ে রয়েছে, আমি ওটার প্রতি চোখ দিই না, আমার ভাতিজাকে আমি বললাম ও টাকাটা দেখো না, ওটা ধরলে এটা সমস্যা, ওটা ও সততা মানুষের মূল, এটা এরকম আমি অনেক সৎ হয়ে যাই গা। আমার শ্বশুর বাড়িতে অনেক টাকা পয়সা পড়ে থাকে, আমি ধরি না, দেখি এবং পাই।
এখন আপনার ওয়াইফ কোথায়?
আমার এখন ওয়াইফ বলি, আমি এক জায়গায় জব করি, ওইখানে জব করার পরে আমার বেন সম্বন্ধে আমার ওয়াইফ জি দেখেন, মনে করেন আমার খুব ব্যান্ড আমার খুবই ভালো। আমার পক্ষে মনে করেন ওয়ার্কশপ সাবজেক্টে মনে করেন আমি প্র্যাকটিক্যালি এমন একটা মিস্ত্রি হয়েছি বর্তমানে, আমার পক্ষে এনি কিছু সম্ভব তৈরি করা। যেমন আপনার কিছুদিন আগে একটা রোবট আসছে সোফিয়া, সোফিয়া যা পার্স আছে আমি তৈরি করে দিতে পারবো, কিন্তু ওর প্রতি সফটওয়্যারটা আমি দিতে পারবো না। আমার ডিগ্রি নাই, এটুকুই আমার পার্থক্য, কিন্তু আমি প্র্যাকটিক্যালি আমি ওকে তৈরি করে দিতে পারবো। এবং ওর যে পাওনা নিচের অংশ আমি ওটাও তৈরি করে দেবো, হাঁটতেও পারবো আমি, এটাও তৈরি করে দিতে পারবো, কিন্তু সফটওয়্যারটা আমি দিতে পারবো না। এটুকুই আমার ভিতরে পার্থক্য। আমার এরকম অনেক, যে জায়গায় আমি চাকরি করি জব করি আমি সব জায়গায় মূল্যায়ন পাই, বেতন পাই ভালোই, তো আমার মালিক আমাকে জিনিসটা বুঝতে পারে যে না ওর ব্রেন ভালো। আমার মালিক কিন্তু কম্পিউটার চালাও, ভালো কম্পিউটার চালাও, কিন্তু ওর সাথে আমার সাথে জিনিসটা ম্যাচ খায়। ওখানে আমি অনেক কিছু স্বপ্ন টপ্ন দেখি। যাই হোক, এখানে মাঝখানে দেখি একদিন আমার মালিকের ভিতরে উড়ু উড়ু মন, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না যে এই ঘটনা। পরে দেখি আমার বাড়ির ওয়াইফের সাথে আমি খবর নিলাম আর কি, আমার বাড়ির ওয়াইফের সাথে ওর সাথে প্রেম রিলেশন।
ও মাই গুডনেস, অর্থাৎ চা আপনি করেছেন একেবারে সেই জিনিসটা আপনার কাছে ফেরত।
হ্যাঁ, আমার কাছে ফেরত। কিন্তু দেখেন মানুষ, দেখেন আমার কপালটা কি, আমার ভাগ্যটা কি, তো এরকম চলতে থাকে।
কপাল না আপনার কর্ম?
কর্ম আমার, হ্যাঁ
রাইট।
তো আমার এটা আমার কর্মই, আমি নিজেই তৈরি করেছি এটা কর্ম। যাই হোক, এই এরকম চলতে থাকে। তো আমি কি করি, আমার মালিকের ফোন লিস্ট নাম্বার গুলো আমি কথা বলতে লেগে নিয়ে যাই, মা জন্য বলি দাম তো একটু কথা বলবো, নিয়া আমার সিম ঢুকে যা নাম্বার আছে সব নিয়ে আনি।
আচ্ছা,
ঠিক আছে, নিয়ে নেই আমার। আমি কাজ ছাড়ি আজকে অনেকদিন আগে, কাজ ছাড়ার আমি যখন থেকে সন্দেহ হয় আমার ঘরের ভিতরে আমি একটা চিজ পাই, তখন থেকে আমার মালিক এখনো জানে যে আমি এখনো বুঝি জানতে পারছি না আমি হ্যারে বোকা বানানোর জন্য এখনো কল লিস্টে ফোন দিই।
কতদিন ধরে জানতেন আসলে?
আমি জানি যখন আমার শালার বিয়ে হয়, বুঝছেন, আমার বিয়ে হয় তখন থেকে আমি জানতে পাই যে আমার ওয়াইফ।
কিন্তু আপনি হাতে নাতে ধরার জন্য মনে হয়?
হ্যাঁ 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 হ্যাঁ, হাতে নাতে ধরার জন্য। এবং আমার ঘরের ভিতর আমি দুইটা মোবাইল ইউজ করি, একটা রেকর্ডিং এর জন্য আমি দেওয়া যায়, এরকম অনেক রেকর্ডিং আছে আমার কাছে, 8GB 4GB অনেকটি মেমোরি আছে। আমার ওয়াইফ আমাকে, আমি শুয়ে রয়েছি, আমার মালিক আমার রুমে এসে আমার বউর সাথে অপকর্ম গুলো এগুলো করে, এরকম দৈহিক মিলন হয় ওদের, আমি এগুলো ধরতে পারি রেকর্ডিং
থাকা অবস্থায়।
হ্যাঁ, আমি শুয়ে রয়েছি, আমি নেশা, আমি যখন জানতে পারি এগুলো ফেস করার পরে আমি খুব আরো নেশার প্রতি আবার ঝুঁক হয়ে যায়গা, যে একটা মানুষ কিভাবে সম্ভব।
আচ্ছা,
যে ও আমার সাথে আমি যেগুলো করছি ও
কিভাবে সম্ভব, মানে আপনি জানেন না কিভাবে সম্ভব?
হ্যাঁ অবশ্যই, হ্যাঁ না, তখন তো আমি যখন করছি তখন কিন্তু আমি বুঝতে পারিনি, কিন্তু এখন কিন্তু আমার প্রতি এটা এফেক্ট হইতে আছে, বুঝতে পারেন এটা, এই এফেক্ট গুলো
আমি বুঝতে পারেননি বলে প্রকৃতির আপনাকে বোঝানোর এই নিয়ম
নিয়ম, কারণ পাপ কোনোদিন বাপ কেউ ছাড়ে না, আপনি দুনিয়াতে দিয়ে দিতে, হ্যাঁ দিয়ে যেতে হবে।
এবং যে নারীর কথা আপনি বলছেন যে একের পর এক পুরুষের জীবন থেকে থাকা অবস্থায় আরেকজন পুরুষের জীবনে চলে যাচ্ছে, তাকেও সেই জায়গায় যাইতে হবে।
হ্যাঁ, আমার ওয়াইফ কিন্তু আমাকে ডিভোর্স দিছে, হ্যাঁ ও ডিভোর্স দেওয়ার পরেও আমার সাথে সংসার করে, কিন্তু আমিও ব্যাপারটা বুঝতে পারি। এবং আমার যে, আমার কাছে কিছু রেকর্ডিং আছে, ওই রেকর্ডিং গুলো মনে করেন আপনার, ওকে আমি একদিন একটা শুনাই সিম্পল, একদিন তো ওর মাথা নষ্ট হয়ে যায়, তো আমি ব্যাপারটা আমার শ্বশুর শাশুড়ি জানাই।
আপনি সহ্য করতেছিলেন কিভাবে?
আমি তখন, হ্যাঁ ভালোবাসি, প্রচুর নেশা খাই, যেমন এই যে নতুন বছর আরম্ভ হয়ে গেছে
আবার যে আপনি নেশা শুরু করেছেন, ওই মেয়েটা জানে?
হ্যাঁ ও জানে, ও আমার আমার কুলু বিশ্বাস আছে।
আচ্ছা,
আমার এগুলো আমি যার কাছে নেশা খাই ওরই ভাই, ওর খালাতো ভাই নেশা স্পোর্টে থাকে, ওরা নেশা ব্যবসা ট্যাবসা করে, বুঝছেন, আমি ওইখানে ওই ঘরের রুমের ভিতরে বয়া খাই, আর ওইখানে লাখ লাখ টাকার নেশা পথ আমার সামনে ই করতো, আমি ইচ্ছা করে খাই। যেহেতু আমার ওয়াইফ কুলু খুঁজতে আছে আমার, যে আমাকে ফল বানানোর জন্য থানায় কিংবা ইয়ে আমার বাচ্চাটা নেওয়ার জন্য, যাই হোক বাচ্চাটা নেওয়ার জন্য ই করে। তো আমি যখন বুঝতে পারি যে না আমার মালিক আমাকে মেরে ফেলতে একটা প্রোগ্রাম করছে, যেহেতু আমি বাইচা থাকলে ও ওই মেরে পাবে না, এবং আমার বাচ্চাটাও ছাড়া আমার বউ বাঁচবে না, তো আমি আমার বাচ্চাটা নিয়ে পলাই। পলার পরে আমার বউকে আমি বুঝাই যে দেখো এক মাস তোমার কেমন লাগছে বাচ্চা ছাড়া, অনেক আমি পাগল হয়ে গেছিলাম, তা আমি বলি যে তুমি এই কাণ্ড গুলা করলে আমিও পাগল, বর্তমান আজকে 3 মাস যাবৎ আমি এরকম না 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 আমি 3 মাস যাবৎ সুস্থ।
আচ্ছা,
সুস্থ এই কারণে যে আমাকে আমার উকিল আছে একটা, আমি তার প্রায় অনেক কিছু আমি আরো আমার ওয়াইফ আমার মালিকের সাথে ঘুরে এগুলো রেকর্ডিং করি, ঠিক আছে, ঘুরে ঘুরে এই 3 মাস, তো মনে করেন এগুলো ভিডিও করি, যেমন আমার ওয়াইফ আমার ওই মালিককে নিয়ে এক বাসা যাবো, ওই বাসার সামনে আমি এক দোকানদারে ভাই এই যে মোবাইলটার মেমোরিটা এটা ভিডিও করে রাখেন, এই মোবাইল মেমোরি দিয়ে না আপনার এই মোবাইল দিয়ে দেবো আমি, আর একটা মেমোরি দিয়ে দেবো, কিন্তু এই মেমোরিটা আমার দিয়ে ভিডিও করে খালি দিয়ে, এরকম কিছু তথ্য আমি সংগ্রহ করতে থাকি, আর ভিডিও অডিও রেকর্ড তো আছে, ভিডিও আছে, বুঝছেন, তো এগুলো আমি করার পরে তা আমার এই আছে 3 মাস যাবত আমি ফেরারি, কারণ যেমন কিছুদিন আগে
আপনার আর আপনার ওয়াইফের এখন সম্পর্কটা কি?
সম্পর্ক এখন বিচ্ছেদ, আমি বর্তমানে
সম্পূর্ণভাবে বিচ্ছেদ, আমি একাই আছি।
হ্যাঁ, কারণ আমার ওয়াইফ রে, আমার শ্বশুর বাড়ির সবাই রে, আমার মালিক প্রোডাক্ট দিতে আছে।
এত কষ্ট করে যে আপনি মাদক দ্রব্য ছেড়ে দিয়েছিলেন, সেটা যে আপনি আবার শুরু করলেন কষ্ট পেয়ে, এটা থেকে কি আপনি বের হতে পেরেছেন?
অবশ্যই, বর্তমানে আমি 3 মাস যাব, যেহেতু আমার একটা উকিল আছে, উনি আমাকে সব বললো, তুমি যদি মাদক গ্রহণ করো আমি তোমার কেস লড়বো না, প্লাস আমি তোমার ভিতরে নাই। তো উনি আমাকে বললো তোমার বাচ্চাকে তুমি চাও, আমি বললাম হ্যাঁ, তাহলে তুমি মাদক ছাড়ো, আর তুমি যে তথ্যগুলো আমাকে দিছ এতেই যথেষ্ট
যথেষ্ট। এবং আমার মনে হয় আপনার অবশ্যই উচিত, মাদকটা তো ছেড়ে দিয়েছেন, খুব ভালো একটা কাজ করেছেন, এবং আপনার অবশ্যই উচিত আপনার সন্তানকে নিজের কাছে নিয়ে আসা, কারণ সে এক যা ভালো জায়গায় মানুষ হচ্ছে না।
না, আমি এমন দিন গেছে যে আমার ওয়াইফ, আমার ওই ছেলে, আমার বোনের বাড়িতে রিলেশন করতেছে, একসাথে এক রুমে বসে আমি নিজ চোখে দেখতেছি, কিন্তু আমার বোনকে আমি কিছু বলি না, আমার ওদের ধরি না, আমি ওদের কুলুগুলা
অমানসিক কষ্ট, অমানসিক কষ্ট, এবং সেই অমানসিক কষ্ট আপনি নিজেই নিজের জীবনে ডেকে নিয়ে এসেছেন। কোন একজন পুরুষ আপনার কারণে এই কষ্টটা পেয়েছিল, আজকে তার কষ্টটা আপনার কাছে চলে আসছে। তো আমাদের কিন্তু সময় শেষ হয়ে গেছে, আমাদের আজকে আর সময় নেই, আমরা শেষ পর্যন্ত আসলাম, শেষ পর্যন্ত দেখলাম যে একটা জিনিস সত্য, অপরাধ আপনি করবেন আর অপরাধ আপনাকে করবে না, এটা হতেই পারে না। অপরাধ একসময় আপনার কাছে আসবে, এটাই হচ্ছে নিয়ম। এবং তাই বলবো যে যদি কোনো কিছু অর্জন করতে চান সৎ পথে অর্জন করুন, যদি কোনো কিছু পেতে চান সৎ পথে পাওয়ার চেষ্টা করুন, কারণ যেটা আপনি অসৎ পথে পাবেন হয়তো খুব সহজেই পেয়ে যাবেন, অনেক আনন্দের সাথেই পেয়ে যাবেন, কিন্তু আপনার তারপরের জীবনটা হয়ে যাবে লাশের জীবন, ঠিক না? তাই আমরা চাই না এরকম ভাবে আর কারোর সাথে হোক। যেটা বলছিলেন আমাদেরকে জিদান ভাই, যে সামান্য পরকীয়া প্রেম থেকে, আসলে সামান্য কিছু না, অনেক বড় বড় অপরাধ সংঘটিত হয়ে থাকে, আমরা প্রায় নিউজ পেপারেও দেখি, নানান মাধ্যমে শুনি, আমাদের এই যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানেই এরকম অপরাধী অনেকজন এসেছেন। যাই হোক, এখন আমরা চলে যাব সরাসরি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউশনের প্রফেসর ডক্টর তাজুল ইসলামের কাছে। ডক্টর তাজুল, প্লিজ আপনি আপনার মতামতটি জানান।
যাহা বলিব স্বাস্থ্য বলিব অনুষ্ঠানের শ্রোতা, আপনাদেরকে সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি জিদান, তার কাহিনী কিন্তু আমরা আগে যে সমস্ত অনেক অপরাধের কাহিনী শুনেছি, মাদকাসক্তির কাহিনী, অপরাধের কাহিনী, সেগুলির সঙ্গে পুরাই পুরাই মিলে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে মাদকাসক্ত যারা হয়, এটা আমি বারবারও দেখেছি, আমি বলেছি যে মাদকাসক্তা যারা হয় তারা কিন্তু চরিত্র এবং স্বভাবগত দিক থেকে আগে থেকেই একটু বকাতে থাকে, আর একবার মাদকাসক্ত হলে সেই মাদকাসক্ত এবং অপরাধ জগৎ দুইটাই হলো অন্ধকার জগৎ, দুইটা কাছাকাছি জগৎ। যে মাদকাসক্ত হয় সে অপরাধ জগতে চলে যায়, অথবা অপরাধ জগতে যে যা থাকছে সে আবার মাদকাসক্ত হয়ে যায়। বিধানের ক্ষেত্রেও সেরকম লক্ষ্য করা যাচ্ছে, এবং এই মাদকাসক্তি হওয়ার পিছনে প্রধান যে সামাজিক উপকরণ বা কাজপত্র যেটা, সেটা হচ্ছে যে মাদকের সরবরাহ বা এভেলেবিলিটি, মাদক সহজে পাওয়া গেছে। বিধান যেখানে থাকতো সেখানে কিন্তু প্রচুর মাদকের স্পট আছে, সেখানে বিক্রি হয়, সেখানে মাদক ব্যবসা হয় এবং সেখানে মাদক খায়। অতএব এরকম একটা পরিবেশে থাকলে তো সেই সেখানে মাদক নিতে বাধ্যই হবে। সেই জন্য ওই লোকাল লোকটা কি করতেছে, আমরা বিধানের কাছ থেকে শুনতে পারলাম, এছাড়া আমরা সব কাহিনী থেকেই জানতে পারি যে মাদকের কিন্তু স্পট থাকে, পুলিশ জানে, এলাকার আবাসীর লোকেরাও জানে, তাহলে কি করে সেটা সেখানে স্থায়ী থাকতে পারে? পুলিশ প্রশাসন থেকে শুরু করে মাদক অধিদপ্তরের লোকেরা সেগুলি কেন বন্ধ করতে পারে না? অথবা সেখানকার যে রাজনৈতিক শক্তি আছে, সামাজিক শক্তি আছে, অথবা মুরব্বীরা আছে, তারা কেন সেগুলি বন্ধ করতে পারে না? এই সামাজিক দায়িত্ব এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে, তা না হলে কিন্তু এই মাদক আমরা ইয়ে করতে পারবো না। আরেকটা কারণও আছে যে পরিবারের গার্জিয়ানদের যে মনিটরিং বা সুপারভিশনের অভাব, তারা ছেলের খোঁজ খবর নিতে পারতো না, তারা জানে এখানে মাদকের আড্ডা আছে, সবাই মাদক খায়, আমার ছেলে কোথায় যাচ্ছে, কি করতেছে, সে খবর রাখা তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু সেটাও তারা করেনি। যাই হোক, এই 3টা কারণ মূলত মাদকের প্রধান কারণ, এবং যারা শুনছেন সেই অভিভাবকরা আশা করি এদিকে নজর রাখবেন, খুব প্রশাসন নজর রাখবেন যাতে মাদকাসক্ত না হয়। আর মাদকাসক্ত হয়নি যা হয়, আমি আগেও বলেছি এখনো বলতেছি যে এরা আগে আস্তে 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 অপরাধ জগৎ যায়, সেটাই করে, চুরি করে, এমনকি অন্যান্য মেয়ে মানুষ পটাইয়া নিয়ে যায়, বিবাহ করে অথবা করে। বিধানের ক্ষেত্রে যাই হয়েছে যে মাদকাসক্তির ক্ষেত্রে আরেকটা উল্লেখযোগ্য লক্ষ্য হচ্ছে যে মাদকাসক্ত করতে করতে গিয়ে তার বাবার অবশেষে গার্জিয়ানরা বুঝতে পেরেছিল যে সে খারাপ পথে চলে গেছে, এবং তখন তারা তাকে চিকিৎসা নিয়েছে এবং চিকিৎসায় কিন্তু সে ভালো হয়েছে। এটা কিন্তু সবার জন্য একটা শিক্ষণীয় ব্যাপার যে অনেকে মনে করে মাদকাসক্তির চিকিৎসা নাই তারা ভালো হয় না, এটা একটা খুবই ভুল ধারণা। আশা করি যে যারা শুনতেছেন তারা এই ব্যাপারে সচেতন হবেন যে মাদকাসক্তি চিকিৎসাযোগ্য, এবং সেটা চিকিৎসা করলে ভালো হয়। কিন্তু যেটা হয়ে দাঁড়াচ্ছে যে তার আগে আচরণগত চরিত্র সমস্যার কারণে এবং মাদকাসক্তির কারণে তার যে চরিত্রগত এবং স্বভাবগত সমস্যা হয়েছে সেই কারণেই সে তার স্বভাবটা বদলাইতে পারে নাই বলেই সে এখন তার যে চাকরি দিয়েছিল সেইখানকার সে বস তার মহিলাকে ওয়াইফকে সে মানে পটে পটিয়ে বাগিয়ে নিয়েছিল এবং দুর্ভাগ্যবশত কিছুদিন পর আবার সে যখন আরেক জায়গায় গেছে সেখানে আবার ওই তার এই মহিলা আবার আরেকজনের সাথে চলে গেছে। এখানে লক্ষণীয় হচ্ছে যে তার পাপের ফলশ্রুতি হচ্ছে এটা তার পাপের প্রায়শ্চিত্ত যেমন একরকম হচ্ছে অর্থাৎ সে নিজে প্রতারক ছিল সে আরেক এবং আরেক প্রতারক তার গাড়ি চলেছে এবং সেভাবে চলে গেছে। তো এখন দেখতে হবে যে এই মহিলার ভিতরে অনেক মানে স্বভাবগত সমস্যা রয়েছে সে তিনটা বার সে পুরুষ বদলালো অর্থাৎ তাকে নিয়ে আলাদা একটা হয়তো আমরা গবেষণা করতে পারি কিন্তু যারা সচেতন আছেন তাদেরকে এটা বুঝতে হবে যে অন্যের বউকে পটিয়ে আমি আনবো কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে যাকে আমি পটিয়ে আনতে পারতেছি সেটা তো আরো অনেক কাছে পটিয়ে দিতে পারবে। অতএব আমাদের সবাইকে এভাবে সচেতন থাকতে হবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
আজকের মতন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলি বসত্ব বলি আমরা এখানেই শেষ করছি। আমরা চাই আমাদের সাথে যেভাবে জিদান আজকে শেয়ার করেছে আপনিও সেভাবে আপনার কথাগুলো শেয়ার করুন। আপনার যদি মনে হয় যে আপনিও এই ধরনের অপরাধ করেছেন এবং সেই অপরাধের ঘটনাটা সবাইকে বলে দিয়ে আপনি তাদেরকে সাবধান করতে পারবেন, তাদেরকে সাবধান করার মাধ্যমে মানুষের উপকার করতে পারবেন, তাহলে আমার মনে হয় আপনার এগিয়ে আসা উচিত। প্রত্যেকটা বিরতিতে আমি ফোন নম্বরটা দিয়ে দিয়েছি, আপনারা সেখানে ফোন করবেন। এবং ধন্যবাদ স্পেশালি তাদেরকে যারা ফেসবুকে কমেন্ট করেছে, অনুষ্ঠান সম্পর্কিত কমেন্ট করেছে এবং যারা ফেসবুকে পোস্টার শেয়ার করেছে। আপনাদের সবাইকে অনেক 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 সাবধানে থাকতে বলে আজকের মতন চলে যাচ্ছি। আর শেষবারের মতন আরো একবার ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে 9 বছর ধরে আমাদের সাথে থাকার জন্য। আজকে এবিসি রেডিও এফএম 89.2 এর জন্মদিন ছিল আর সেই জন্মদিনেও আমরা আপনার সাথেই আছি। আপনারাই আমাদের সবকিছু এবং আমরাই আপনার সবকিছু এবং এই সবকিছু সব সময় চলতে থাকুক আগামী জন্মদিন পর্যন্ত অন্তত আপনি আমাদের সাথেই থাকবেন এই আশায় শেষ করছি আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।